১৩ নভেম্বর ২০১৬ কলেজ মোড় ভান্ডারিয়া পিরোজ। গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরবিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব। দামাত বরকাতুহু।
পিছনে বসে কোনো মাওলানা, এখানে বসো, পিছনে বসো, কি সুন্দর তো এখানে। কিছু লোক আছে পিছনে বসে, ওখানে থেকে কি মজা, সামনাসামনি ফেস টু ফেস হওয়াতে যে মজা, পিছনে সেটা কি কোনো সেরকম মজা নেই। আল্লাহ, পানি কার কাছে? তোমার কাছে থাকে না? ঠিক আছে, ও ১০টা তো বাজে ভাই, ১০টা তো বাজে, কোনো কথাই বলে না। ফেরেশতাদের উপর এরকম কোন তুফান নাই, ঝামেলা নেই। এজন্য মুফাসসিরিন এই আয়াতে পাকের তাফসীর করছেন, কোরআনের তাফসীর আর ওই ভাষা ডিকশনারি পুরে করা যায় না, কোরআনের তাফসীর করতে হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের নিকট শিখতে হয়, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের নিকট শিক্ষাপ্রাপ্ত সাহাবিদের থেকে শিখতে হয়, সাহাবিদের নিকট শিক্ষাপ্রাপ্ত তাবিন থেকে শিখতে হয়। এজন্যই যে তাফসীরের যে কিতাবগুলো আছে আরবিতে, ওগুলো তাফসীর করার ক্ষেত্রে দেখা যায় সাহাবির নাম, যে আয়াতে সাহাবি এই ব্যাখ্যা করছেন, কোন তাবি এই ব্যাখ্যা করছেন, কোন তাবে তাবি এই ব্যাখ্যা করছেন। কিন্তু ইদানিংকার যুগে মানুষ কোরআন শরীফ গবেষণা করে, গবেষণা করে আরবি ডিকশনারি দেখে অর্থ বুঝে, গবেষণা করার পরে যা অর্থ মর্ম বুঝে ধারণা করে এটা মানুষদেরকে বলে এবং শেখায়, এবং তারা মনে করে যে এটা কোরআনের তাফসীর। এটা কোরআনের তাফসীর না, কোরআনের আরবি ভাষার দেখার পরে যা কিছু অনুবাদ নজরে পড়ল সেটার আলোকে নিজস্ব ব্যাখ্যা। যে মানুষ পূর্বসূরীদের তাফসীর এবং ব্যাখ্যা বাদ দিয়া নিজের মস্তিষ্ক প্রসূত আবেগ তাড়িত ব্যাখ্যা করবে কোরআন পাকের, সেটাকে তাফসীরবীর রায় বলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া যে কোরআনের ব্যাখ্যা করবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়াল পবিত্র কোরআনে বলছেন যে হে রসুল, কোরআন আমি নাযিল করলাম, ইন্না আনজালনা ইলাইকা যিকরা, এই কোরআন আমি নাজিল করলাম লিতুবাইয়িনা লিন্নাস মা নুজ্জিলা ইলাইহিম, যে আপনার দায়িত্ব হল মানব জাতির মহাকল্যাণে, দুজাহানের কল্যাণের জন্য এই কোরআনে যা কিছু নাজিল করা হল আপনি সবিস্তার এর ব্যাখ্যা দিতে থাকবেন সারা জীবন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সারা জীবন কোরআনের ব্যাখ্যা দিলেন কিসের দ্বারা? নিজের ভাষার দ্বারা, কথার দ্বারা, বিশ্লেষণের দ্বারা, নিজের আমলের দ্বারা, কর্মের দ্বারা। এবং কেউ একটা আমল করলো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সামনে, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেটাকে স্বীকৃতি দিলেন স্বীকৃতির দ্বারা। আরেকটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সামনে কোনো কাজ কেউ করলো, তিনি হ্যাঁ না কিছু বললেন না, নীরব থাকলেন, তার নীরবতাটাও স্বীকৃতি। কারণ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, হে রসুল আপনার দায়িত্ব হল মানুষদেরকে আমার পছন্দের জিনিসগুলো শিক্ষা দেওয়া, আমার অপছন্দের জিনিসগুলো থেকে তাদেরকে বারণ করা। তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে যখন একটা কাজ হলো, কথা হলো, বিষয় ঘটল, আর তিনি সে বিষয়ে উচ্চবাচ্য করলেন না, বাধা দিলেন না, বোঝা গেল যদি এটা অবৈধ হইত, নিষিদ্ধ হইত, আল্লাহর পছন্দের বাইরে হইত, অবশ্যই তিনি এটা বাধা দিতেন। যখন তিনি বাধা দেন নাই, এটা তার মৌন স্বীকৃতি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এইভাবে চারটা পদ্ধতিতে ব্যাখ্যা দিয়েছেন, সরাসরি নিজের ভাষার দ্বারা ব্যাখ্যা, নিজের আমল এবং কর্মের দ্বারা ব্যাখ্যা, আরেকটা হচ্ছে স্বীকৃতির দ্বারা ব্যাখ্যা, আরেকটা হল মৌনতা এবং নীরবতার দ্বারা ব্যাখ্যা। এই চার তরিকায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিলেন। এজন্য যারা বিজ্ঞ ওলামা মুহাদ্দিসিন তাদের বক্তব্য হচ্ছে এবং যেটা চূড়ান্ত বাস্তবতা সেটা হল যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের থেকে যতগুলো হাদিস এই পৃথিবীতে বর্ণিত আছে, মজুদ আছে, প্রতিটি হাদিস কোরআনে পাকের কোন না কোন আয়াতেরই ব্যাখ্যা নিঃসন্দেহে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যতগুলো হাদিস এই বিশ্বে এখন পর্যন্ত মজুদ আছে, কোন একটা হাদিস এরকম না যেটা কোরআনে পাকের ব্যাখ্যা না, একটা হাদিসও এমন নাই পৃথিবীতে যেটা কোরআনে পাকের ব্যাখ্যা না, প্রতিটি হাদিসই কোরআনে পাকেরই ব্যাখ্যা। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোরআনে পাকের ব্যাখ্যা দিতেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পাশাপাশি, মানে রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে কোরআনে পাকের যে ব্যাখ্যা বিশ্লেষণ শুনছেন, শুনতে থাকছেন, সেই উসুল, সেই মূলনীতি, সে ব্যাখ্যা, সে আলো, সেই আলোকে, সেই লাইটের ভিত্তিতে তারা আরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকছেন। আর কোরআনে পাকে মহান রব্বুল আলামিন বলছেন, আমার নবীর সাহাবি যারা, তারা আনসার হন কিংবা মুহাজির, সকলেই একদম জান্নাতি জিন্দেগি বলা, আমি তাদের প্রতি সন্তুষ্ট যেমনটা তারা আমার প্রতি সন্তুষ্ট। মহান রব্বুল আলামিন যখন পবিত্র কোরআনে সাহাবিদের আমলের উপরে, জীবনের উপরে সন্তুষ্টির সনদ দিলেন, তাহলে বোঝা গেল তাদের নামাজ এটা ডকুমেন্ট, এটা মডেল, তাদের রোজা মডেল, তাদের দাওয়াত মডেল, তাদের কথা মডেল, তাদের সিদ্ধান্ত মডেল, এবং এটা সঠিক এবং এটা মাপকাঠি, মানদণ্ড, এবং এটা আল্লাহর দিন, পছন্দনীয় দিনের একটা ব্যাখ্যা। এজন্যই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেখানেই কথা বলছেন, দিন সেটা, নাজাতের পথ তা, জান্নাতের পথ সেটা, যেই পথে আমি আছি এবং আমার সাহাবীরা আছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন যেখানে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি সন্তুষ্টির সনদ দান করছেন এবং সাহাবায়ে কেরামের জন্য জান্নাতের ঘোষণা করছেন এবং সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে যা কিছু বলছেন ওই আয়াতগুলোরই সেটা ব্যাখ্যা মাত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক আয়াত আল্লাহ পাক বলছেন যে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان جرى অগ্রগামী কাফেলা। আল্লাহ পাক বলেন যারা ঈমান এবং আমলের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী, তারা চাই আল্লাহর নবীর আনসার সাহাবী হন কিংবা মুহাজির, এবং যারা তাদের সাচ্চা কামেল কমপ্লিট অনুসারী। আল্লাহ পাক বলেন আমি এদের সকলের প্রতি খুশি, রাদিয়াল্লাহু আনহুম তাদের সকলের প্রতি খুশি, ওরাজু আন এবং তারাও আমি আল্লাহর প্রতি খুশি। আল্লাহ পাক নিজের সন্তুষ্টির কথাটা আগে বলছেন, পয়লা কথা শোনো আমি কিন্তু খুশি ওদের প্রতি। ইয়া আল্লাহ আজিব, বাহ্যিকভাবে এটা হওয়ার কথা যে আল্লাহ বলবেন যে ওরা আমার প্রতি খুশি, অতএব আমিও তাদের প্রতি খুশি, কিন্তু না, আল্লাহ পাকের সন্তুষ্টি এত ঊর্ধ্বের, আল্লাহ পাক বলেন যে প্রথম কথা আমি বলবো যে আমি ওদের প্রতি খুশি হয়ে গেছি। রাজিয়া আপনারা এই আরবি ভাষা, রাজিয়া মানে আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের ব্যাপারে ফাইনাল চূড়ান্ত অনুমোদিত বাস্তবে পরিণত হয়ে গেছে। রাজিয়া মানে তিনি সন্তুষ্ট হয়ে গেছেন অলরেডি, কি কথা বোঝেন নাই? সুবহানাল্লাহ, এটা না কেউ কেউ বলে রেজওয়ানুল্লাহ আলিম আজমাইন, তাই না? তো এই রেজওয়ানুল্লাহের মধ্যে তো রাজিয়াল্লাহ আনহু এটা পরিষ্কার হয় না, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন রাজিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তাদের প্রতি একদম খুশি হয়ে গেছেন, রাজু আনহু এবং তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছেন। এখানে দুইটা বিষয়, আল্লাহ পাক জাল্লা জালালু আমানু বললেন আমি খুশি হয়ে গেছি, তাহলে সাহাবির নামাজের উপর খুশি, সাহাবির আমলের উপর খুশি, সাহাবির ইলমের উপর খুশি, সাহাবির কোরআন সুন্নাহ আল্লাহর দিনের ব্যাখ্যার উপর আল্লাহ পাক খুশি। এই কারণে সাহাবায়ে কেরামের ইলম আমল ব্যাখ্যা তাদের জীবনধারা পুরোটা আল্লাহর দিনের ব্যাখ্যা, নমুনা, মডেল এবং ইসলামের মানদণ্ড এবং সত্যের মাপকাঠি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো, এখন বছরে একবার আপনাদের এখানে আসি এবং সকলের সঙ্গে দিন রাত উঠা বসা কথাবার্তা হলে তখন একজন আরেকজনকে নিকট থেকে জানতে বুঝতে সুবিধা হয়, কিন্তু হঠাৎ একদিন আসি কথা বলি তো আপনাদেরকেও ভালোভাবে কাছের থেকে দেখি না, শুনি না, বুঝি না, আপনারাও আমাকে কাছের থেকে দেখেন না, শুনেন না, তারপরেও এত মহব্বত করেন। আপনাদের এই মহব্বত ইমানি মহব্বত, ইসলামী মহব্বত, আল্লাহর জন্য মহব্বত। আল্লাহ এই মহব্বতকে আমাদের উভয় পক্ষের নাজাতের উসিলা বানান। কি আর বলা হয়, সুবহানাল্লাহ। কিছু লোক আছেন আমাদের মুসলমান ভাইদের মধ্যে, আমরা জানি, আমাদের এটা ধারণা বরং বিশ্বাস যে তারা ইসলামকে ভালোবাসেন, ইসলামের কল্যাণে কাজ করেন, ইসলামের জন্য জীবন দিতে সদা প্রস্তুত, কিন্তু এই ভাইয়েরা কোনো কারণ বই পুস্তক পড়ে হবে হয়তো বা কোনো বিচার চার জীবনের প্রথম দেখার পরে সেটাই অন্তরে মস্তিষ্কে স্থান লাভ করার কারণে সেই আলোকে কথা বলতে অভ্যস্ত হয়ে পড়ছেন, এবং সেই কারণে কিনা তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ব্যাপারে স্বাধীন লাগামহীন কথাবার্তা বলতেও মাঝে মাঝে দেখা যায়, অথচ এটা বিপজ্জনক কোরআন সুন্নার আলোকে। এইরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিরুদ্ধে তাদের ব্যাপারে যা খুশি তা বলার সুযোগ তো আমরা দেখতে পাই না পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা এটা বলি না যে সাহাবায়ে কেরাম ফেরেশতা ছিলেন, সাহাবায়ে কেরাম ফেরেশতা ছিলেন, মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, এমনটা আমরা বলি না। সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন, প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের অনুসারী ছিলেন, রসুল্লাহ সাল্লাহ আলসালাম নবী ছিলেন, নিষ্পাপ ছিলেন, নবী নিষ্পাপ, নবীর পরে কেউই নিষ্পাপ এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না। যে লোক একদম নিষ্পাপ তার থেকে ভুল ভ্রান্তি হবে না, কোনো গুণা কোনো ত্রুটি হবে না। কিন্তু রব্বুল আলামিন যখন নিজে বলেন আমি তোমাদের মাফ করে দিলাম, ফের কি কথা বুঝেন নাই? আপনার আমার জন্য কি ক্ষমার এরকম কোন ঘোষণা আসছে? কোন দুনিয়ার মুফাসসিরের জন্য, মুফাক্কিরের জন্য কোন ক্ষমার ঘোষণা আসছে? কারোর ব্যাপারে আসছে যে হ্যাঁ তোমার প্রতি আমি খুশি? কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইহিস সাহাবিদের ব্যাপারে তো রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন একথা, আর এমন ভাবে বলেন শুনলে আশ্চর্য লাগে, যার এই সাহাবিদের ব্যাপারে আল্লাহ এরকম বয়ান শুরু করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। শুনতেছেন আপনারা, এগুলো কোরআন শরীফের আয়াত না? আল্লাহ পাক বললেন যে মুহাম্মদ আমার রসুল, ঠিক আছে, তো তার ব্যাপারে কি বলবেন শুনি? বলে তার ব্যাপারে না, এখানে আমি বলবো তার সাথীদের ব্যাপারে। সেটা আরে আজ মুহাম্মদুর রসুল্লাহ এটা প্রথমে বললেন আল্লাহ পাক, যে মুহাম্মদ তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার সাথীদের সম্পর্কে ওয়াল্লাযীনা মাহু, যারা তার সঙ্গী সাথী, যারা তার সঙ্গে থাকেন, মানে যার নিকট থেকে, তার নিকট থেকে এলম শিখেন, আমল শিখেন, দিন শিখেন, এবং তার দ্বারা নিজের চরিত্র গঠন করেন, জীবন গঠন করেন, তার সান্নিধ্যের পরশ লাভ করেন, তার নিকট থেকে দোয়া নেন, তার চোখের চোখ মিলান, হ্যাঁ, তার পথ অনুসরণ করেন, যা নেন তার থেকে নেন, যা শিখেন তার থেকে শিখেন, তার উপরে তারা পূর্ণভাবে উৎসর্গ। সে আমার নবীর সেই সাথী সঙ্গীদের কথা শোনো, পয়লা কথা হল আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তারা কঠোর থেকে কঠোরতর, যতটা কঠোর হওয়া সম্ভব এতটা তারা কঠোর আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। যারা আল্লাহর অভাদ্য তাদেরকে কোনো ক্রমে তারা সহ্য করতে রাজি না। রুহামা উবাইনাহুম, এবং তারা যারা ইমানওয়ালা, তো তারা যারা সাহাবায়ে কেরাম যারা ইমানওয়ালা, তো তারা একে অন্যের প্রতি মহব্বতওয়ালা, দরদওয়ালা, আন্তরিকতাওয়ালা, দয়া মায়াওয়ালা। কুরআন শরীফে এই কথা বলছেন কে? স্বয়ং রব্বুল আলামিন। আর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই বান্দার চরিত্র জীবন এমন হয় যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, ভাই পিছে যাওয়ার এত কাছে আসছো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। আপনি আগে বসুন, আপনি আগে বসুন। যে ব্যক্তি ভালোবাসে কাউকে আল্লাহর জন্য, কারোর সঙ্গে দূরত্ব, শত্রুতা, বিদ্বেষ আল্লাহর জন্য, ওয়াতা লিল্লাহ কাউকে কিছু দিলে সেটা আল্লাহর জন্য, ও মানা লিল্লাহ কাউকে কিছু দিতে রাজি না সেটা আল্লাহর জন্য। মোল্লা আলী কারী রহমতুল্লাহ মতো মহাদেশ ব্যাখ্যায় বলেন, এর মানে হল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতে চান ওর জীবনের যা কিছু করা না করা প্রত্যেকটা সম্পর্ক যে সে করে আল্লাহর জন্য, করে না আল্লাহর জন্য, আগে বাড়ে আল্লাহর জন্য, সরে পিছনে থাকে আল্লাহর জন্য, আল্লাহর জন্যই তার সব কর্মের ভিত্তি। এইরকম যদি হয় ফাকা দিস্তাক মাল ইমান, সে ইমানের সর্বোচ্চ স্তর উন্নীত। ইস্তাকমালা মানে আকমালা না, ইস্তাকমালা, সে ইমানের সর্বোচ্চ স্তর উন্নীত, ইমানের শ্রেষ্ঠ মাকাম পর্যন্ত সে পৌঁছে গেছে তার এই আমলের দ্বারা, কর্মের দ্বারা। আপনারা এই কথা পরিষ্কার বুঝতে পারেন নাই? তাহলে রব্বুল আলামিন যখন পবিত্র কোরআনে নিজে বলতেছেন আমার নবীর সঙ্গী সাথী যারা, তার সঙ্গ যারা লাভকারী, তো তাদের অবস্থা হল তাদের ভালোবাসা আল্লাহর জন্য, তাদের শত্রুতা আল্লাহর জন্য, এটা একদম ফাইনাল এবং চূড়ান্ত। এই আয়াতে পাঁচের আলোকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কথাটা মিলানোর পর অর্থই দ্বারা আমার নবীর সব সাহাবি, সব সঙ্গী সাথী সকলে ইমানের শীর্ষে উন্নীত, সর্বশীর্ষে আরোহণকারী। এটা স্পষ্ট হল কিনা? এজন্য কোরআন বুঝার জন্য গবেষণা না আমার ভাইয়া, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসের আলোকে কোরআন বুঝতে হবে। আর সেই হাদিসের জ্ঞান তোমার আমার কতটুকু, এই কয়েকটা বাংলা বই, ইংরেজি বই, কিছু অনুবাদ এবং কিছু ইসলামী চিন্তাবিদদের বই পুস্তক পড়ার পরে তোমার আমার এইরকম নিজের সম্পর্কে ধারণায় উপনীত হওয়া, আমি ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানি, আমি বিদ্বান, আমি বিজ্ঞ, আমি ইসলামী চিন্তাবিদ, এটা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত? আমাদের জন্য ঝুঁকি মুক্ত সিদ্ধান্ত না ঝুঁকি যুক্ত সিদ্ধান্ত? আমি সব মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে নিজের জন্য চিন্তা করি, নিজের পরকালটাকে সামনে রাখি, যে আমার এই গবেষণা, আমার চিন্তা, কোরআন সুন্নার ব্যাপারে আমার এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ কাল কেয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমি পেশ করে বুঝিয়ে দিতে পারবো? তো যদি এমনটা না হয় তাহলে এইরকম বিপজ্জনক পথে পা দেওয়া আমাদের জন্য সমীচীন কিভাবে? এর ভিতরে কল্যাণ নিহিত সে কথা আমরা ভাবতে পারি কিভাবে? আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন, হেদায়েতের আলো নসিব করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন যে বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ওরা কি কোরআন বুঝতে চায় না, কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? এই ধরনের আয়াত থেকে কিছু বন্ধুরা মনে করতেছেন যে কোরআনকে ব্যক্তিগতভাবে গবেষণা করে করে বুঝতে বলছেন আল্লাহ তাআলা। হে মানুষ, তোমরা যারা কোরআন সুন্নাহ বুঝো না, ইসলাম বুঝো না, যারা আল্লাহর দীন সম্পর্কে ব্যাপকভাবে গভীরভাবে নিশ্চিতভাবে জানেন, তো তোমরা তাদের নিকট জিজ্ঞাসা করো এবং তখন তোমরা সেই দীনের উপর আমল করো। এই আয়াতে পাকের অর্থ কি? ওয়াত্তাবি সামিল আমান আনাবা ইলাইয়া, যেই বান্দারা আমার জন্য তাদের পূর্ণ জীবনকে নিবেদিত করে এই জীবন কাটান, তোমরা তাদেরই অনুসরণ করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদে, এই সকল বান্দা যাদেরকে আমি হেদায়েত দিয়ে তাদের জীবনকে ধন্য আলোকদীপ্ত করলাম, তোমরা তাদের অনুসরণ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইন্নামা ইখসাল্লাহু মিন ইবাদিহির উলামা, হে আমার বান্দারা শোনো, সত্যিকার অর্থে যেমনটা আমাকে ভয় করা উচিত, আমার ভয় ভিত্তিক যেরকম জীবন গঠন করা উচিত, এইরকম ভয় করার আর জীবন গঠন করার মানুষ তো উলামায় দিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এই কথা। কেন বলছেন? বিশ্বের মানুষদেরকে, সকল বান্দাদেরকে আকৃষ্ট করার জন্য, যেমনটা জীবন আমি চাই, যেমনটা বন্দিগি আমি চাই, সেই রকম বন্দিগিওয়ালা এই মানুষগুলো, তোমাদের দায়িত্ব তাদেরকে ফলো করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইনসাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিউম্মাকুম উলামাউকুম ফাইন্নাহু গাফদুল্লাকুম বাইনাকুম ওয়া বাইন রাব্বিকুম, তোমরা যদি চাও আল্লাহর দরবারে তোমাদের নামাজ যেন কবুল হয়ে যায়, তাহলে তোমাদের কাজ হলো কি? যে আলেমদেরকে তোমরা ইমাম বানাবে। হ্যাঁ, ওয়ালিউম্মাকুম, তাহলে তোমাদের জন্য নামাজের ইমামতি করেন উলামাউকুম, হে মুসলিম জাতি, তোমাদের সমাজের আলেমগণ। শুনতেছেন আপনারা? খেয়াল করে শুনতেছেন, আগে এই কথা শেষ করেন নি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহুম ওয়াবদুল্লাকুম, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের সাফল্যের জন্য আল্লাহর সম্মুখে তারা যোগ্য প্রতিনিধি। আল্লাহ এবং তোমাদের মধ্যখানে তারা প্রতিনিধি, প্রতিনিধিত্বের যোগ্যতা সম্পন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রতিনিধিত্বের যোগ্যতা সম্পন্ন সার্টিফিকেট দেন, আল্লাহ রাসূলকে যারা মানেন তাদের হাদিস মানা উচিত কিনা, এই হাদিসকে বিশ্বাস করা উচিত কিনা, এই হাদিসের সম্মুখে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিদ্যার পুরো ভাণ্ডারকে নত করা উচিত কিনা, এবং সেটাই হেদায়েতের পথ কিনা, জান্নাতের পথ কিনা। আমার কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে আজকে আমরা এই বর্তমান বিশ্বে, সারা পৃথিবীতে এখন এই অবস্থা, একদল মানুষ যারা এইরকম একদমই ইংরেজদের মতো পোশাক, মুখে দাড়ি নাই, মোজগুলো বড় বড়, এবং জীবনে অনেক কর্মে এখনো ভয়ঙ্কর গলত, এই সকল মানুষগুলো কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারার পর এবং নামাজটা ঠিক মতো পড়তে পারার পর এতটা হিম্মত করতে পারতেছেন, আলেম ওলামা থাকলেও কোনো পরোয়া নাই, নিজেরাই গিয়ে এইভাবে ইংরেজি পোশাক নিয়ে আর দাড়ি ছোট্ট ছোট্ট অথবা একদম দাড়ি নাই, এই অবস্থাতে তারাই একজন আজান দিলেন, একজন একামত দিলেন, আর একজন তারাই ইমাম হয়ে নামাজ পড়াইয়া দিলেন। এটা এই হাদিসের আলোকে সই কিভাবে? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? এই মানুষগুলোর ধারণা হল এলম মানি বিদ্যা, এলম মানি জ্ঞান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? এই মানুষগুলোর ধারণা হচ্ছে এলম মানি জ্ঞান, এলম মানি বিদ্যা, এলম মানি শিক্ষা, এটা একশত বার গুণ। কোরআন সুন্নার আলোকে এলম মানি জ্ঞান, এলম মানি শিক্ষা, এলম মানি নিছক বিদ্যা, এটা আদৌ নয়। কেন? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে স্কুল কলেজ ভার্সিটিতে বা আপনি আমি পড়াইয়া দিলাম কিছু, এটা শিক্ষা, এটার দ্বারাও জগতের কল্যাণ হয়, মঙ্গল হয়, হাজারো জরুরত মানুষের জীবনের পূর্ণ হয়, এটা ঠিক আছে। কিন্তু এলেম শব্দের অর্থ মানে একটা হলো ডিকশনারি, ভাষা ভাষা জ্ঞান, এইটুকু এলেম মানে জানা, যে কোনো বিষয়ে জানতে পারে, জানতে পারে আসমানি বিদ্যা, জানতে পারে সিনেমারও বিদ্যা। কি কথা বুঝেন না? দুটাকেই আরবি ভাষা হিসাবে এলেম বলা হবে, কিন্তু যে এলেম মানে আসমানি এলেম, সেটার মানে শুধু শিক্ষা না, শুধু জানা না, শুধু জ্ঞান না। কেন? কারণ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন ওয়াজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন, হে মানব জাতি, তোমাদের নিকট আসমান থেকে যে কোরআন আসছে, এই কোরআন পুরোটা নূর আর নূর। এলেম মানে জ্ঞান হলো কোথায়? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি আরো স্পষ্ট করতে চাই, আমার নিজের কথা হয় না, ভাষা হয় না, আমি কোন কথা নিজের থেকে বলার চিন্তাই করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জাল্লা জালালু আমানে ওয়াল তৌফিক দেন, সিরফ আল্লাহর দিন পেশ করার তৌফিক দান করেন, নিজের থেকে না, শুধু কোরআন সুন্নার আলোকে। আর কোরআন সুন্নার ব্যাখ্যা আকাবের উম্মত, সাহাবা, তাবেইন, তাবে তাবেইন এবং আইম্মা দ্বীন, তাদের থেকে যারা এলম গ্রহণ করে এই পর্যন্ত পৌঁছেছেন, তাদের এলমের আলোকেই যেন আল্লাহ পাক কথা বলার তৌফিক দান করেন। স্বয়ং এই কোরআনে পাকের আয়াতের এই আয়াতের অর্থ এবং মর্ম সম্পর্কে এক হাদিসে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু মা বাসানি আল্লাহ বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালিল গাইসিল কাসীর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ পাক যে ইলম এবং হেদায়েত দান করছেন, সেটার দৃষ্টান্ত হল যে মানুষের জন্য ভীষণ কল্যাণকর, তাই না, বাড়ি ধারার মতো, যার ভিতরে কল্যাণই কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা শব্দ প্রয়োগ করছেন, মিনাল হুদা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু ইলম এবং জ্ঞান, এই জ্ঞানভাণ্ডারের পূর্ণটা হেদায়েত, পূর্ণটা হেদায়েত। আর হেদায়েত মানে আল্লাহ সূরা ওয়াদ্দুহা আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানহু বলছেন যে ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আরেক আয়াত আল্লাহ পাক বলেন যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে রসুল আপনার তো জানা ছিল না কি কিতাব কি ঈমান, আমি এগুলো সব আপনার দান করে দিয়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এটা কেন বলেন আল্লাহ পাক এইভাবে কেন বলেন? আল্লাহ রসুলকে এটা না বললে হইতো না? যেমন আল্লাহ রসুল প্রতিটি নেয়ামতের শুকর গুজারি করলে তার মর্তবা বাড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো বাড়ে, আল্লাহর নৈকট্য আরো বাড়ে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুরু দিনেই বরং সৃষ্টির তাকে সৃষ্টি করার সাথে সাথেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমগ্র সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ মর্তবা দান করছেন। কি কথা বুঝেন নাই? সেখানেই শেষ না, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পর থেকে, তার নূর সৃষ্টি না এই দুনিয়াতে পাঠানোর পর থেকে, মুহূর্তে মুহূর্তে, পলে পলে, তিলে তিলে, প্রতিটি মুহূর্তে তার মর্তবা সীমাহীন বৃদ্ধি করতেই থাকছেন। আরো যাতে মর্তবা বৃদ্ধি হয়, আরো প্রমোশন হইতেই থাকে, সেই ব্যবস্থা আল্লাহ পাক নিজেই করছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, কয়েকদিন পরে বাবা নেই, বাবার ইন্তেকাল, কিছুদিন পরে মায়ের ইন্তেকাল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কয়েকদিন পরে যে দাদা দেখাশোনা করতেন তার ইন্তেকাল, কয়েকদিন পরে যে চাচা আবু তালেব দেখাশোনা করতেন তারও ইন্তেকাল। কেন? আল্লাহ আল্লাহ পাক সব কিছু রাখতে পারতেন না জিন্দা সকলকে, আল্লাহ পাক চাইছেন যে কেউ থাকবে না, আপনার অভিভাবক একজনকে আমি রাখবো না, আমি নিজে অভিভাবক, আমি নিজে অভিভাবক, আমি দেখব। হ্যাঁ, ইমাম আব্দুল হাম সারানি রহমতুল্লাহ আলাইহি তামবিউল মুক্তাদিন কিতাবে লিখছেন যে মূসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোথাও, জঙ্গলের মধ্য থেকে কোকানির আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ, কিরে এখানে কোনো মানুষ তো, কিয়া গিয়া দেখলেন যে একটা লোক ওখানে বিপদগ্রস্ত, কুষ্ঠ রোগে আক্রান্ত, তার শরীর পচে গেছে, লোকেরা তাকে এখানে ফেলে দিয়ে গেছে, কিন্তু সেই লোকটা আল্লাহ পাকের প্রশংসায় ব্যস্ত, আল্লাহর প্রশংসায় মজগুল, শুকর গুজারিতে মজগুল। মূসা আলাইহিস সালাম ভীষণ প্রভাবিত এবং ভীষণভাবে অভিভূত হলেন, আহা নবী না এই বান্দা, কিন্তু কত বড় শুকর গুজার, কত উচ্চ শ্রেণীর বলি আল্লাহ, এইরকম অসহায়ত্বের মধ্যে তার শ্রেষ্ঠ বন্দীগি আল্লাহর প্রশংসাতে জিকির সে ডুবে আসে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোনো অভিযোগ নাই, কোন অনুযোগ নাই, দুঃখ বেদনার প্রকাশ নাই, আর উ নাই, বরং কেবলই আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলছে। মূসা আলাইহিস সালাম তাজ্জব করলেন যে এই লোক আলহামদুলিল্লাহ শুকর গুজারি করতেই আছে। মূসা আলাইহিস সালাম তাকে বললেন যে ভাই, তোমার কোনো আরজু থাকলে আমাকে বলো, সেটা আমি পূরণ করার চেষ্টা করি। ওই লোক তো হযরত মূসাকে চিনে না, কখনো দেখেই নাই সে। সে লোক বলল যে আমার কোনো এরকম আরজু তো নাই, পিপাসা লাগছে ভীষণ অসহনীয়, যদি একটু পানি পেতাম। এই বলে আর আর কোনো কিছু বলে আর একটা আরজু হলো যে এই জমানার নবী মূসাকে একটু দেখতে চাইছিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহ মি দেহাত ইয়াজদা মুরাদ ইয়াত্তাকি মুত্তাকি, যেই বান্দা আল্লাহর হয়ে আল্লাহ পাক তার মনের আরজু পুরা করেন। কিভাবে আল্লাহ তাআলা তার আরজু পুরা করতেছেন দেখেন, মূসা আলাইহিস সালামকে খুঁজা পাওয়া এই অবস্থায় কোনোদিন সম্ভব ছিল? মরণাপন্ন অবস্থাতে মূসাকে তিনি দেখবেন কিভাবে? কিন্তু মহান রব্বুল আলামিন ব্যবস্থা করলেন যে তোমার মন চা আমার মূসাকে দেখতে, আমি পাঠাইতেছি, আমি পাঠাইতেছি। হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ মরণ আসব আলী থানবী রহমতুল্লাহ তাআলাই এক ঘটনা লিখছেন, যেটাকে এক শ্রেণীর লোকেরা না বুঝার কারণে এগুলো নিয়ে সমালোচনা করতে থাকে। যারা সমালোচনা করে তাদের সমালোচনা করতে দেন, কিন্তু আকাবের উম্মত আর বড় বড় উলামায় দিন আরিফিন মুসলমানদের ঈমান ইমান বর্ধিত হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো বর্ধিত হওয়ার জন্য, সম্পর্কের বন্ধন আরো নিবিড় থেকে নিবিড় হওয়ার জন্য যে সকল ঘটনাবলী শুনাইছেন, বিষয়াবলী শিক্ষা দিচ্ছেন, সেগুলোর আলোচনা আমাদের করতে হবে, আমাদের করা উচিত। আমাদের দরকার আখেরাত গড়া, জীবনটাকে সুন্দর করা, আল্লাহর সঙ্গে ভালোবাসা প্রতিষ্ঠা করা, এই প্রেমের বন্ধন ভালোবাসার বন্ধনকে আরো নিবিড় থেকে নিবিড়তর করা। আল্লাহ আমাদের তৌফিক দান করে। ভাই স্টেশনগুলো মনে রাখো তো, কত স্টেশন ছাড়তেছে একটু নোট রাখো যাতে সাহায্য করতে পারো। হ্যাঁ, তদ্র হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় মাপের আলেমে দিন ছিলেন, 2000-এর ঊর্ধ্বে তার কিতাব আছে এই পৃথিবীতে, 2000-এর ঊর্ধ্বে। কোন কোন কিতাব যেটা শত 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 পৃষ্ঠার, হাজার পৃষ্ঠার, হাজারের উপরে এত বড় বড় কিতাব লিখছেন, কোনোটা 200 পৃষ্ঠার, কোনোটা 100 পৃষ্ঠার, অসংখ্য কিতাবাদের লেখক। এই বিশ্বে এইরকম আলেমে দিন একদম কম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক এই ভারত উপমহাদেশে এত বড় বড় আলে মুহাদ্দিস মুফাসসির ফকি আরেফে কামেল ওলিয়ে কামেল আল্লাহ পাক দান করছেন, এক একজন সারা বিশ্বের উপর ভারী, এত বড় আলে। যাই হোক, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে কোন এক বুজুর্গ এই ঘটনা বয়ান করছেন যে একটা পিঁপড়া ছিল, সে আল্লাহ পাকের নিকট মিনতি পেশ করল যে আল্লাহ, আমি শুনলাম যে এই পৃথিবীতে নাকি তোমার ঘর আছে, তুমি আল্লাহ তোমার ঘর এই পৃথিবীতে, আমার মনটা দেখতে উদ্বেগ ব্যাকুল, আমি চাই যে তোমার ঘরটা এক নজর দেখব, আমাকে দেখাও হে প্রিয়। বুধ মোরে হাওয়াসে দাস কেদার কাব রসা দস্ত পায়ে বর কবুতর জব নাগার রসিদ। ওই হযরত থানভী বলেন এই ঘটনা যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ারু মক্কা শরীফের মসজিদুল হরম এই হরমের কবুতরকে নির্দেশ করলেন, তুমি যাও সেই দেশে, আমার এক মখলুক ওর মন বেকুল আমার ঘর দেখার জন্য, ওই বেকুল পিঁপড়াটার পাশে গিয়ে তুমি বসো। কবুতর পৌঁছল, পিঁপড়াটাকে আল্লাহ পাক বললেন যে তুমি ওর শরীরে উঠে মজবুতভাবে ধরো, পায়ের মধ্যে শরীরের মধ্যে শক্ত করে ধরো। পিঁপড়া উঠল, বসলো, মাখলুক তো আল্লাহ ওয়াইম মিন শাইইল্লাহ ইউসাব্বিহু বিহামদিহি ওয়াল্লাকি লা তাফতাহুনা তাসবীহাহু। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ারু পবিত্র কোরআনে বলেন এই বিশ্বের প্রতিটি বস্তু বিন্দু লতা পাতা গাছপালা তরুলতা বালুকণা সব কিছুই আল্লাহ পাকের গুণগানে সদা ব্যস্ত। কি বলবো, কোথায় যাব, সদা ব্যস্ত। হ্যাঁ, আমরা বুঝি না, কিন্তু ওরা সবই বুঝে, আমার মালিক আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার অস্তিত্বদাতা আল্লাহ। মানুষ ফেরাও হয়, মানুষ সমরুদ হয়, মানুষ আল্লাহকে অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, অবাধ্য হয়, কিন্তু এই পৃথিবীর মানুষ এবং জিন ব্যতীত সব মাখলুক সদাই আল্লাহ পাকের সামনে সর্বক্ষণ চূড়ান্তভাবে মস্তক অবনত রাখে, কৃতজ্ঞ থাকে, কৃতজ্ঞতা প্রকাশে গুণগান করতে ব্যস্ত থাকে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ারুকে বললেন যে হে আল্লাহ, আপনি রিজিক দেন সব মাখলুককে যথাসময়ে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু এই দুই চোখে দেখতেও ইচ্ছা করে যে সব মাখলুককে রিজিক দেন যে তা কিভাবে। তো আল্লাহ পাক বললেন যে হে মূসা, জান্নাত থেকে আসা তোমার হাতে এই যে আসা, তাই না, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার সময় জান্নাতের এক গাছের লাঠিটা নিয়ে আসছিলেন, লাঠি সেটাই বিভিন্ন মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের নিকট পৌঁছছিল। তার শ্বশুরের কাছে ছিল লাঠি সংরক্ষিত, শোয়েব আলাইহিস সালাম এক নবী, শ্বশুর মিয়ার থেকে জামাই পাইছিলেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম পাইছেন সেই লাঠি, বললেন যে হে মূসা, ওই লাঠি দিয়ে তোমার নিকটে দিয়ে পাথরটার উপরে একটা আঘাত তো করো। এক আঘাত করলে পাথর দ্বিখণ্ডিত, বললেন যে আরেকটা আঘাত করো, আবার দ্বিখণ্ডিত, বললেন আরেকটা আঘাত করো, তৃতীয়বারে পাথর খণ্ডিত। তিনবার এইভাবে পাথর ভেঙে দেওয়ার পরে দেখা গেল একদমই নিশ্ছিদ্র ওই পাথরটার ভিতরে একটা কীট, একটা পোকা, তার মুখে একদম তাজা একটা পাতা, সেই তাজা পাতাটাকে সে ভক্ষণ করতেছে। মূসা আলাইহিস সালাম দেখে হয়রান, হতবাক, তিনি ভীষণ অভিভূত, ইয়া আল্লাহ কি দেখলাম, এইরকম ছিদ্রবিহীন পাথরের পেটের ভিতরে এই পোকা, এক আশ্চর্য। আবার তার মুখে তাজা পাতা কিভাবে আসলো, এটা কিভাবে সম্ভব? এখানে কোনো পাতার অস্তিত্ব নাই, কোনো গাছের অস্তিত্ব নাই, কোনো লতা পাতার অস্তিত্ব নাই, কোনো ক্ষেতের অস্তিত্ব নাই, বাগবাগানের অস্তিত্ব তো নাই, এখানে একটা পাতা আসে কোথেকে? নিঃসন্দেহে পাতা তুমি পৌঁছে, আর একটা কোনো মাধ্যম নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, এই পৃথিবীর যে কোনো মাখলুক, যে কোনো প্রাণী যা এই জমিনে বিচরণ করে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে। তো মূসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হলেন, বিস্ময়ে অভিভূত হলেন। এরপরে তিনি শুনতেছেন যে শুধু ও পাতা খায় না, বরং সে আল্লাহ পাকের গুণগানে মশগুল। কি গুণগান? মুফাসসিরিন লিখছেন যে যে ওই পোকা সে লাগাতার বুলেই চলছে অনবরত, সুবহান মাইয়ারানি, কি পাক, মহা পাক পবিত্র, সীমাহীন পাক পবিত্র সেই আল্লাহ, যিনি সর্বদা আমার মতো ক্ষুদ্রকে নজরে নজরে রাখেন, আমার প্রতি দৃষ্টি রাখেন, আমার প্রতি স্নেহের নজর রাখেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মাই ইয়ারা বলেন না, মাই ইয়ারা নি, আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্রকে তিনি দেখেন, আমার প্রতি নজর রাখেন, আমার প্রতি সদয় দৃষ্টি রাখেন। কি মহান তিনি, কত বড় তিনি, কত মহিয়ান তিনি, কত পবিত্র তিনি, ক্ষুদ্রের প্রতি এমনটা নজর হয় কিভাবে? এখানে সুবহান আর তাআজ্জুবের জন্য, কি মহান তিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই সুবহান আল্লাযী আসরা বি আবদিহি, যেরকম ওখানে সুবহানা, হযরত খতিব আযম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমি সরাসরি তার এই তাফসীর শুনছিলাম ঢাকার বাইতুল মুকাররমের চত্বরে, তিনি বলছিলেন যে মেরাজ সম্পর্কে রব্বুল আলামিন যে কোরআন শরীফে বলছেন যে সুবহান আল্লাযী আসরা বি আবদিহি, কি মহান, কি সুবহানা, মানুষ আশ্চর্য করে না, সুবহানাল্লাহ, তা আল্লাহ পাক নিজে সুবহানাল্লাহ বলেন, সেটা কতটা আশ্চর্যের ঘটনা, আল্লাহ নিজে যেখানে সুবহানাল্লাহ বলেন যে ঘটনার প্রেক্ষিতে সেটা কত বড় আশ্চর্যের ঘটনা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন বলেন রাতে রাতে তার পরমজনকে, হ্যাঁ, একান্ত বান্দাকে আল্লাহ পাক যে নিয়ে গেছিলেন সেই বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এইটুকু বর্ণনা দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যে বাইতুল মুকদ্দাস, আর যে বাইতুল মুকদ্দাস তো আমার ঘর, যে বাইতুল মুকদ্দাসের মসজিদের আশপাশকে পর্যন্ত আমি বরকত কল্যাণে ধন্য করে রেখেছি, পরিপূর্ণ করে রেখেছি, তো সেই ঘরের আশপাশ পর্যন্ত এতটা কল্যাণ ধন্য, বরকত ধন্য, সেই ঘর কতটা বরকতে পরিপূর্ণ, কতটা মহিমাময় আল্লাহ পাকের সেই ঘর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কেন সেই জায়গাতে নিয়ে গেছেন আল্লাহ তাআলা, সেটা সেটার প্রতি ইঙ্গিত করলেন যে আমি ঊর্ধ্ব জগতে আনবো, তো এজন্য বরকত ধন্য বিভিন্ন সেন্টারে কেন্দ্রে ঠিকানা তাকে একটু একটু ঘুরে নিয়ে আসতেছি, দেখতে দেখতে আসুক যে আগে থেকে এই পৃথিবীতে আমি আমার বরকতের ধারা, কল্যাণের ধারা, নূরের ধারা, তাজাল্লির ধারা কিভাবে বসন করতে থাকছি, সেই তাজাল্লি স্নাত হইতে হইতে ঊর্ধ্ব জগতে আসতে থাকুন তিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই আয়াতে পাকের আলোচনা করতে গিয়ে খতিব আযম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহের মতো মহাদেশের এই শ্রেষ্ঠ অন্যতম এক শ্রেষ্ঠ আলেমে দিন, তিনি বলছিলেন যে এই আয়াতে পাকের সুবহানা শব্দই দলিল যে আল্লাহ আল্লাহ রসুলের এই মেরাজ ছিল সশরীরে, কারণ ঘুমের মধ্যে যদি তিনি আল্লাহকে দেখেন বা ঊর্ধ্ব জগতে যান, এটা তো আশ্চর্যের কিছু না, কি কথা বুঝেন নাই, যে আল্লাহ পাক নিজে এখানে আশ্চর্যবোধক শব্দটা সুবহান আল্লাহ বা সুবহান আল্লাহ জি আসরা, ওই অর্থই সুবহান আল্লাহ, এটা নাজিল করাই আল্লাহ পাক জানতেন যে বিশ্বের কিছু মানুষ দ্বিধান্বিত হবে এই মেরাজের ঘটনা সম্পর্কে। এজন্য আয়াতের শুরুতে এমনটা অবতারণা করছেন আল্লাহ তাআলা, যাতে যারা ঈমানওয়ালা তারা এটা বিশ্বাস করতে বাধ্য হয়। তা আল্লাহ পাক নিজেই বলতেছেন সুবহানাল্লাহ, ঘুরছে কি শোনো তোমরা, যাতে এটা শুনলে তারা বুঝতে পারে বিস্ময়কর কোন ঘটনা ঘটছিল, তাহলে নিঃসন্দেহে আল্লাহর রাসূল সশরীরে মেরাজে গেছিলেন। শুনতেছেন আপনারা প্রিয় বন্ধু, কথা তো একটা বলতে যাই কিন্তু শাখা প্রশাখা, তাও কত বিস্ময় করো শাখা প্রশাখা। যাই হোক, এটা তো প্রাসঙ্গিক আলোচনা আসতো, তা একটু বললাম। তো মূসা আলাইহিস সালাম শুনতেছিলেন যে সেই পোকা বলেই চলছে সুবহানা মাইয়ারানি, কি মহিয়ান, আমি বিস্মিত, মানে আমি বিস্মিত, আমি অভিভূত, কি মহিয়ান, কি গরিয়ান, কি শক্তিধর, কি স্নেহময়, কি রহমতরমওয়ালা, কি সীমাহীন দয়াওয়ালা, কি দয়ার আধার, কল্যাণের আধার, মায়া মহব্বতের আধার সে আল্লাহ, যে আমার মতো অতি ক্ষুদ্রকে যিনি সুদৃষ্টিতে দেখেন, আমার প্রতি পর্যন্ত যিনি সুনজর এভাবে রাখেন। সুবহানা মাইয়ারানি ওয়ারিফু মাকানি, আর আমার ঠিকানাটা তিনি জানেন, আমার ঠিকানাটাকে তিনি খেয়াল রাখেন। কি আশ্চর্য, এই পোকার ভাষা, এই একটা ক্ষুদ্র কীটের মুখে এমন প্রশংসা শুনতেছেন প্রিয় বন্ধুরা। আল্লাহ পাক এই সকল ঘটনাবলী বিশ্বের জন্য প্রকাশ করছেন যাতে মানুষ এর থেকে শিক্ষা নেয়, যাতে পশুত্ব থেকে মুক্ত হয়ে মানুষ মানুষ হইতে পারে। কিন্তু বিশ্বের অন্য মানুষদের কথা এখন আর কি বলা, সে বিশ্বের মুসলমান ব্যক্তি এখন অনেকে মুসলমান থাকতে যেন অপ্রস্তুত হয়ে আছে, নিজের ইসলাম, নিজের দিন, নিজের ধর্ম, এই নিজ দিন ধর্ম এটার চর্চা, এটার প্রশংসা, এর প্রতি কৃতজ্ঞতা, এর বদলে দেখা যায় না অন্যদের প্রতি আকর্ষণ বেশি। ইহুদিদের জীবনধারা পছন্দ লাগে, খ্রিস্টানদের জীবনধারা পছন্দ লাগে, বিধর্মীদের জীবনধারা পছন্দ লাগে, তাদের বই পুস্তক বেশি পছন্দ লাগে, তাদের জ্ঞানের ধারা এবং কালচার বেশি পছন্দ লাগে, তাদের পোশাক আশাক ইত্যাদি যেন বেশি পছন্দ লাগে, এমনটা কিছু মুসলমানদের মধ্যে অবস্থা কি তৈরি হয় নাই? এটা কি শুকর গুজারি? এটা কি কৃতজ্ঞতা ইসলামের প্রতি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ওয়ায়ারিফ মাকানি ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, তিনি এমনটা আমাকে স্মরণে রাখেন, কুশ্চিন কেন আমাকে ভুলতে দেখলাম না, সবসময় আমাকে স্মরণে রাখেন, ইয়াজকুরুনি সদাই তিনি আমাকে স্মরণে রাখেন, কখনোই তিনি একদমই আমাকে ভুলেন না, কারণ আমার খাবার দাবারে কখনো সমস্যা হইতে আমি দেখি না, যখনই ক্ষুধা তখনই খাবার হাজির একদম। বলা ইয়ানসানি দ্বারা এটা বুঝে এসেছে যে আমাকে তিনি এইরকম স্মরণে রাখেন। মূসা আলাইহিস সালাম এমন অভিভূত, এমন ভাবে আল্লাহ পাকের সামনে শুধু গুজার কৃতজ্ঞ দিয়ে আল্লাহ কি দেখেন না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ পাক শুরু জীবনে তার আপন জনদেরকে দুনিয়ার ফিরিয়ে নিয়ে গেছেন। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে চাইছেন যে সকলে কেউ থাকবে না, কিন্তু আপনাকে পালে কে আপনি দেখেন। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সূরা আল-আহকাফে বলেন, আপনার মনে আছে তো না, যে আলম ইয়াজিদকা ইয়াতীম ফাআওয়া, আপনাকে আমি একজন এতিম পাইলাম কিনা, একজন এতিম মানুষটা, এতিম একজন লোক হিসেবে আমি পাইনি, ফাআওয়া, এবং আপনাকে আমি পূর্ণভাবে আশ্রয় দান করছি, আপনার আশ্রয়টা আমি কিনা, কিভাবে আল্লাহ পাক কথা বলেন আল্লাহ রাসূলের সঙ্গে? এই ঘটনা তখন এই সূরায় বদ্ধ আল্লাহ পাক তখন নাযিল করেছিলেন, কিছুদিনের জন্য ওহির আগমন মুলতবি ছিল, ওহির আসতেছিল না। এখন কাফের মুশরিকরা শত্রুতা করে বিদ্বেষ পোষিত, তারা নানান উল্টা পাল্টা মন্তব্য ছুড়ে দিতে লাগলো, যে আপনি তো বলেন যে আপনার খুব ঘনিষ্ঠ জন, একান্ত আপন জন, যিনি আপনাকে খুব ভালোবাসেন, নবী হিসাবে তিনি আপনাকে প্রেরিত করছেন, অথচ কি কি ব্যাপার, শুনলাম যে এখন তিনি খোঁজখবর নেন না, তার মানে কি আপনাকে বাদ দিলেন, আউট করে দিলেন, কথা বললেন না? এই সব তিরস্কার বিদ্রোহ যখন আরবের মুশরিকরা করতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছিলেন যে আমার প্রিয়জনের জন্য আমার যদি কথা শুনতে হয় আমি শুনবো, তাতে কি আসে যায়? ঢুকতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফের এক আয়াত আল্লাহ পাক বলছেন, হে ইমান ওয়ালারা শোনো, আমাকে ভালোবাসবা এটা তোমাদের দায়িত্ব, ভালোবাসবা না বাদ দিয়ে দেবো তোমাদেরকে, এমন সব নতুন বান্দাদের আমি সৃষ্টি করবো, আমি ওদের ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে, এবং ওদের জীবন এমন উন্নত হবে, এমন বৈশিষ্ট্য মণ্ডিত হবে যে আমার কথার উপর জীবন দিবে এবং আমাকে ভালোবাসার ক্ষেত্রে যত মানুষ ধিক্কার দিয়ে তিরস্কার করুক, গালি দিয়ে অত্যাচার করুক, নির্যাতন করুক, কোনো পরোয়া করবে না। দুনিয়ার কোন রক্ত চক্ষু তারা পরোয়া করবে না, কারো তিরস্কারের পরোয়া করবে না, তারা যাহা খেলা হো পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তোমার দিয়ে জানা চাহিয়ে, আপ ইস নজর সে যাঁচ কে তু করিয়ে ফেসলা ক্যা ক্যা তো করনা চাহিয়ে আর ক্যা ক্যা না চাহিয়ে, কে কি বললো তা শুনে না, কারো পরোয়া করে না, তার নজর মহান আল্লাহ জাতির উপরে, তার সত্তার উপরে, তার মহিমার উপরে, তার সৌন্দর্যের উপরে, তার সন্তুষ্টির উপরে। ভারতের এক বুজুর্গ হজরত হাজা আব্দুল হাসান মজুর রহমতুল্লাহ খ্রিস্টিয়া নকশবন্দির তরিকার বিখ্যাত এক মহান বুজুর্গ, তিনি বলেন যে আমাকে যদি কেউ না জিজ্ঞেস করে, কেউ না পছন্দ করে, আমি পরোয়া করি না, আমার কিছু আসতে যায় না, আমার জন্য আমার আল্লাহ আমি তাকে নিয়ে সন্তুষ্ট। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসাম আল ঈমান বা রাদিয়া বিল্লাহ রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিল মুহাম্মাদির রাসূলা। ঈমানের স্বাদ মজা কি জিনিস, ঈমানের স্বাদ মজা পুরোপিত ভাবে সারা জীবন উপভোগ করতে থাকবে যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পায়া খুশি, আমার রব তো আল্লাহ, ইসলামকে দীন হিসাবে পায়া খুশি, ইসলামকে দীন ধর্ম হিসাবে পায়া খুশি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল এবং নবী হিসাবে পায়া খুশি। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, যে দীন যে ধর্ম আল্লাহর নিকট গৃহীত এবং গ্রহণযোগ্য, যেটার কারণে মানুষ জান্নাতে পৌঁছবে, স্বর্গে পৌঁছবে, জান্নাতে পৌঁছবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, সম্মান মর্যাদা সমৃদ্ধি এবং সাফল্য অর্জন করবে, সেই দীন ধর্ম শ্রেষ্ঠ ইসলাম, আর কোন ধর্ম না। আগে আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াতের পাশাপাশি আরো স্পষ্ট করছেন, যাতে বিষয়টা অকাট্য হয়, ব্যর্থহীন হয়, আর কোন ব্যাখ্যা দেওয়ার সুযোগ তাতে না থাকে, সেটা কি আল্লাহ পাক বলেন, ইসলামী দিন আর আল্লাহর দিন ইসলাম ব্যতীত আর যে কোনো ধর্মের অনুসরণ যে করবে, আল্লাহর দরবারে কুশ্চিন কালেও তা গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। কে বলেন? মহান রব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের পালন কর্তা, তিনি বলছেন। কথা পরিষ্কার কিনা? মক্কার গলিগুলিতে ঘুরতেন প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম, আর বলতেন আরবের কাফের মুসলিমদেরকে, প্রতিমা পূজারীদেরকে তিনি বলতেন, অনেকগুলো খোদার অনুসরণ করত যারা এবং তাদের উপাসনা করত যারা, যে হে মানুষ তোমরা বলো আল্লাহ ভিন্ন আর কোন মাবুদ নেই, উপাসনা আর কোন খোদা নেই, তাহলেই তোমরা সফলতা হবে, নতুবা তোমরা বিপদ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝবো অটল অবিচল ইমান এবং ইসলামের উপর জীবনটা আপনার তৌফিক দান করে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিম মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিজান্নাতিল লাতী কুনতুম তুওয়াদুন। আল্লাহ পাক বলেন, যারা বলে আমার রব তো আল্লাহ, আর এই কথার উপরে একদম অটল, নড়ে না চড়ে না, একদম রক্ত মজবুত অটল অবিচল, আমার এই বান্দারা তাদের উপর আমি আল্লাহ এত সন্তুষ্ট, জান্নাত পড়ে দিব। ওদের মৃত্যুর পূর্বে যতক্ষণ যখন মৃত্যুর লক্ষণাদি প্রকাশ পাইতে শুরু করে তখনই আমি বিশাল এক বাহিনী ফেরেশতাদেরকে পাঠিয়ে দিই ওর সম্মানার্থে এবং ওকে সুসংবাদ দেওয়ার জন্য। তারা গিয়া তাদেরকে ওই বান্দাকে এই ফেরেশতারা গিয়া সুসংবাদ দেয়, তুমি টেনশন করো না, তোমার জন্য আল্লাহ জান্নাতে সুসংবাদ। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন এই সুসংবাদটা তাকে মৃত্যুর পূর্বে দেয়, ফেরেশতারা মৃত্যুর পূর্বে দেয়। মৃত্যুর পরে কবরে যখন সে একা টেনশন ফিল করে তখন আবার তারা তাকে সেখানেও সুসংবাদ দেয়, টেনশন করে খুশিতে বাঘবাগ হওয়া উৎফুল্ল উচ্ছ্বসিত দুর্দেশন আমার বন্ধুর। এবং কেয়ামতের ময়দানে যখন হাসরের মাঠে ভয়াবহ তাকে প্রত্যক্ষ করবে তখন ওই সময় ফেরেশতারা যখন দেখবে চোখে মুখে তার টেনশন প্রকাশ করছে ভীতি এবং আতঙ্ক, তখন ফেরেশতারা বলবে যে কোন ভয় নেই, তোমার সঙ্গে সামলাচ্ছ, একটু থামো, একটু ওই হিসাবের শিডিউলটা সিরিয়ালটা প্রচেষ্টা কমপ্লিট হোক, তারপরে একটু সামলাচ্ছ। এইরকম ঝামেলার মধ্যে মহাবিপদের মধ্যে একজন লোক ঘামে ডুবতেছে, কারো নাক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, হ্যাঁ, এইরকম কঠিন অবস্থার মধ্যে যখন ফেরেশতারা কাছে এসে বলবে আপনার কোন একটু সিরিয়াল তো একটু মেনটেন করে কিছু কথা শুনতেছেন প্রিয় বন্ধু, কি বলবো, পবিত্র কোরআন কি মজার জিনিস, কি সাবের জিনিস। লোকেরা ইসলাম এবং কোরআন সুন্নার জ্ঞানকে অনেকে জ্ঞানই মনে করে না, এটাকে শিক্ষা, এই শিক্ষাকে শিক্ষাই মনে করে না। প্রিয় বন্ধুরা, দুনিয়া তো কিছুক্ষণে কিছুদিনে, আর সেই জগৎ ভিত্তিক এবং পার্থিব সুখ সুবিধা স্বাস্থ্য ভিত্তিক শিক্ষা সেটাকেই শিক্ষা মনে করা হচ্ছে। আর আসমান থেকে মানুষের মনুষ্যত্বকে সত্যিকার মনুষ্যত্বে পরিণত করিয়া সেই মানুষকে শ্রেষ্ঠ মানুষ এবং জান্নাতি মানুষ বানানোর জন্য আসমানে যে জ্ঞানের ভাণ্ডার, আলোক ভাণ্ডার আছে সেটাকে শিক্ষাই মনে করতে না পারা, এটাই কি শিক্ষিত হওয়ার আলাম? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমি বলি দুনিয়ার বাইরে যারা লেখাপড়া করেন, উচ্চ যারা শিক্ষিত হন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, নিঃসন্দেহে তারা শিক্ষিত এবং তারা উচ্চ শিক্ষিত। আর কোরআন সুন্নার আসমানি এলমের ভান্ডার দ্বারা যারা শিক্ষিত হন তারা সুউচ্চ শিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষিত। কারণ একজন প্রেসিডেন্ট, একজন মিনিস্টার, একজন রাজা, একজন বাদশাহ, মহাপ্রতাপশালী একজন বাদশাহ, তিনিও আল্লাহর গভীর নিকট মোহতাজ, কোরআনের নিকট মোহতাজ, হাদিসের নিকট মোহতাজ, আসমানি এলমের ভান্ডার নিকট মোহতাজ এবং মুখাপেক্ষী, এর বাইরে যাওয়ার কোন উপায় নেই। এই কথা বুঝেন কিনা? এজন্য দেখা যায় যে একজন রাজা, একজন মুসলিম বাদশাহ বা মহাপ্রতাপশালী একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি যখন একজন হাফেজ কোরআন 10 বছরের শিশুকে দেখেন আপ্লুত হয়ে পড়েন, আরে ভাই তুমি কোরআন শিখেছো? ঢাকা ভার্সিটির এক শিক্ষক যে আমার কাছে বা তার ছেলে আমার কাছে আসা যাওয়া করছে, বাবু ছোট্ট আসা যায় তো এমন খালি খেলে দূরে ছুটাছুটি করে, কিন্তু ওর মার কাছে ও বাসায় কোরআন শরীফ পড়ে। পরে একদিন আসলো বলে যে বিষ করা মুখস্থ হয়ে গেছে, আরে কোথায়? বলে আম্মার কাছে, ঘরের মধ্যে, একমাত্র সন্তান, বাবার একমাত্র সন্তান, ওই আপনার ঢাকাতে যাত্রাবাড়ির কাছে নিয়ে যান, ধোলাই ধোলাই পার না, ধোলাই পারে ওদের মাথা, ধোলাইর খাল নামিয়ে, খাল তো আরেক জায়গায়, পার আরেক জায়গায়, ধোলাইর পার। আচ্ছা, পরে হঠাৎ একদিন নিয়ে আসছে তো ওর মামা, সেও আমার কাছে পায়, তো সে মাস্টার্স করতেছে, ওর মামা মনে হয় বলছ, সে আমাকে বললো যে ও হাফেজ হয়েছে, মানে হাফেজ একদম ছোট্ট, বয়স কত? তো ওই ছোট্ট বাচ্চাকে বলে তোমার বয়স কত? হাফেজ আর বলে 7 বছর, মানে 3 বাচ্চা কেমন জানি বলি, 7 বছর কয় মাস হয়ে হাফেজ। তা আমি আমার রুমে আসলে তো খাটের উপরে বসতে বললাম, খাটের উপর বসে খালি লাফালাফি করলাম, আমি অন্যদের ইশারা দিলাম, বলবো ওর মতো থাকতে পারে, খালি ছুটাছুটি এবং হাসতে থাকে খুশি। তার বললাম কোরআন শরীফ কোন জায়গায়? এইখানে মাথায় কিনা তাই সে মুখস্থ করতে হবে, এটা কোন জায়গায়? এইখানে, এখানে আমি কোন জায়গায়? বুকটার থেকে ইশারা করে বুকের উপর হাত রেখে দিয়ে গেল, বলে যে এইখানে আল্লাহ সব মানুষগুলো যারা কামড়ায় ছিল, শিক্ষিত ব্যক্তিবর্গ, হাদি সাহেবরা, ব্যবসায়ী বৃন্দ, তারা মানে ভীষণভাবে অভিভূত হলেন, কতটা মুগ্ধ আনন্দিত হলেন, উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হলেন, ইয়া আল্লাহ এইটুকু বাচ্চা কি তার অনুভূতি। প্রিয় বন্ধুরা, এজন্য মুসলিম সমাজে বসবাসকারী যে কোনো উচ্চ থেকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত যারা, তারা কোরআনে পাকের একজন হাফেজ দেখলে, একজন আলেম দেখলে, নিঃসন্দেহ ইমামের তাগিদে, ইসলামের তাগিদে, আল্লাহর ভালোবাসার তাগিদে তারা এক একজন হাফেজ আলেম কারি আলেমে দিনের প্রতি তারা এভাবে আপ্লুত হন এবং শ্রদ্ধা অবলম্বিত বাস্ত হন। ইসলাম এবং কোরআন, কোরআনের আলো, আল্লাহর সঙ্গে সম্পর্ক তাদেরকে অবনত হইতে বাধ্য করে। এটা অবনত হওয়া না, এটা উন্নত হওয়া, এটা মর্যাদাশীল হওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বুঝ দান করেন। হ্যাঁ, তো বলতেছিলাম যে আল্লাহ পাক সে ফেরেশতাদেরকে দুনিয়াতেই পাঠিয়ে দেন যে সুসংবাদ দিয়ে আসলে কবর জীবনে সুসংবাদ, আসরের মাঠে সুসংবাদ, কি মর্যাদা, কি সম্মান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যখন কবর মধ্যে জিজ্ঞাসা করা হবে, মানব্য কমা দিন কমান হাজার রজুর আল্লাহ দিয়ে বইটা ফি তুম, কে তোমার রব, কি তোমার দিন, আর বলো তো ইনি কে। এই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সুবিধাটা পাবে সে, ফেরেশতাদের সহযোগিতা আরামসে বলবে যে আমার রব রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, ইনি আল ইসলাম, আমার দিন তো ইসলাম, আর যাকে দেখাচ্ছে ইশারা করে তিনি আমার প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর শোনার পরে ফেরেশতাদেরকে আল্লাহ কথা বলতে দিবে না, চুপ, আমার কথা শুনবে। আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, আল্লাহ পাক নিজে বলবেন, সাদাকা আব্দি, আমার বন্ধা একদম ঠিক ঠিক উত্তর দিতে পারছে, একদম ওকে করে দিবেন আল্লাহ পাক, তখনই পাস করে দিবেন আল্লাহ তাআলা যে তুই ফাজিল মিশন পাস, সাদাকা আব্দি, আমার বন্ধা এটা ও তো একদম ঠিক বলতে পারছে। আল্লাহ পাক তখন বলবেন যে এই জলদি করো, জান্নাত থেকে ওর জন্য বিছানা এখানে দিয়েছ, এবং জান্নাত পর্যন্ত এখনই ওর জন্য দরজা বানায় দেবো, জান্নাতের আলো বাতাস এখান থেকে পাইতে শুরু করবে, জান্নাতের সুযোগ সুবিধা, জান্নাতের বরাদ্দ পাবে তো হাসরের মাঠের হিসাব কিতাব কমপ্লিট হওয়ার পরে, কিন্তু জান্নাতের সুযোগ সুবিধা এখন থেকেই তার জন্য জারি করা হবে। এই হল বিষয় আছে, একজন ইমানওয়ালা, একজন ইসলামওয়ালার জিন্দগি এত সম্মান, এতটা সুগময়, শান্তিময়, এতটা মর্যাদাপূর্ণ। এই জন্য প্রিয় বন্ধুরা, ইমান এবং ইসলামের আমরা কদর করার আমরা চেষ্টা করি এবং কৃতজ্ঞ জীবন যাপন করার চেষ্টা করি। যাই হোক, আমি কোথাও থেকে কত দূর চলে আসলাম, তো সেই পিতরাটা না এরকম আল্লাহ পাকের কাছে বিনতি করছিল, হারাম শরীফের কবুতর আসলো তার নিকটে, এবং আল্লাহ পাক পিঁপড়াটাকে বললেন যে তুই উঠ, ওর গায়ে শক্ত করে বস, ওর পায়ের মধ্যে মজবুত করে বসে গেছে। কবুতরকে বললেন তুমি ছুটো এবং উড়ে আনিয়া ওকে হারাম শরীফের কাবার সামনে পেয়ে ওকে নামায় দো। সেখানে পৌঁছছে এবং দেখছে, দেখা তো সে খুশিতে বাক বাক, ইয়া আল্লাহ আপনার কি দয়া, এবং আমার মতো ক্ষুদ্র এবং তুচ্ছকে আপনার ঘর দেখায় এইভাবে মর্যাদাশীল করলেন, এমনটা ধন্য করলেন, সীমাহীন কৃতজ্ঞতা, অনন্ত অফুরন্ত কৃতজ্ঞতা হে আল্লাহ আপনার প্রতি। আমার মুর্শিদ আর এক বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের আমাদেরকে বলতেন, আমাদের সামনে বলতেন, বলতে আমি বারবার দেখছি তিনি কোন নেয়ামত পাইলে বলতেন আল্লাহ আপনার এই শুকর তো আমরা আদায় করি, যে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আমরা কোরআন শরীফ পড়ি না, নামাজে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমরা বুঝি না, আমরা মনে করি এটার অর্থ হল সকল প্রশংসা আল্লাহর জন্য। এই সকল প্রশংসা বুঝেন আমার প্রিয় বন্ধুরা, দিন শিখেছে আলেমে দিনদের নিকট, তখন দিন বুঝে আসবে যে আমি পাইলাম কি, নিলাম কি, আমার জীবনে আসলো কি, এবং পরকাল জীবনের পথে আমি নিয়ে চললাম কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মানে যে সকল প্রশংসা আল্লাহর, এই সকল মানে কোন প্রশংসা, সকল প্রশংসা আমাদের মহল্লায় যে যা প্রশংসা করছিল সেটা, সেই সকল প্রশংসা আল্লাহর, এই অর্থ কি এটা, মানে আমাদের এই যে ভান্ডারিয়াতে যত প্রশংসা আল্লাহর করছিল লোকেরা, হে আল্লাহ এই এই প্রশংসাগুলো আপনার এইটা, তবে কি অর্থটা কি বলে সকল প্রশংসা আল্লাহর, মানে বাংলাদেশের সব ইমানওয়ালা আমলওয়ালা এই দেশের গাউস আব্দাল্লাহ যা আল্লাহর প্রশংসা করল, হে আল্লাহ সব প্রশংসা আপনার, এই অর্থ। তাহলে কি খালি মুসলিম বিশ্বে যারা প্রশংসা করলো আল্লাহর সেই প্রশংসাগুলো আল্লাহর এইটা, তবে কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি কথা লম্বা করতে চাই না, সেজন্য সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে বলবো যে হে আল্লাহ আপনি আপনার যত প্রশংসা করছিলেন সব প্রশংসা আপনার। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম যত প্রশংসা করছেন, আদম আলাইহিস সালাম তত প্রশংসা, সমস্ত নবী রাসূলগণ যত প্রশংসা করছেন, এবং এই বিশ্বে যত এখন পর্যন্ত প্রশংসা চলছে, কুল কায়নাত এবং মখলুকাত যত প্রশংসা করছে, আয় আল্লাহ আমি একলা সব বলছি, সবগুলো প্রশংসা আপনার। এই এক বান্দা এক মুহূর্তে এমন একটা আলহামদুলিল্লাহ বলল যেটা সাত আসমান জমিন একত্র হয়েও এই ইবাদতের ভান্ডারটার জন্য যথেষ্ট নয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে তো ওই সময় কত ভারী ইবাদত হয়। মুসলিম শরীফে হাদিস আছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মুহূর্তে নামাজের মধ্যে আল্লাহ পাক তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলেন হামিদানি আব্দি, তুই আমার প্রশংসা করলি বান্দা, হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করলো বান্দা আমার। হামিদা শব্দের অর্থ কি? আলহামদের অর্থ হল যে সকল গুণাবলী আল্লাহর, সমস্ত সৌন্দর্য আল্লাহর, সমস্ত সৌন্দর্য আল্লাহর, সব গুণ আল্লাহর। একটা কথা এত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ইবাদত হয় যখন বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে। এজন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এটা একদম মিজান পাল্লা পুরোটাকে ভর্তি করে ফেলে। একবার আলহামদুলিল্লাহর নেকি এতটা হয় যে মিজান পাল্লা পূর্ণটা একদম পরিপূর্ণ হয়ে যায় এর নেকিতে। তা আমরা মুসলমানরা তাহলে কত বড় ধন হওয়া, লোকেরা মনে করে মুসলমান একদমই বিশ্বে অসহায় দুর্বল কমজোর এবং ওদের কাছে কিছু নাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের বিভ্রান্তির অপনোদনের জন্য, সংশোধনের জন্য যে এই এই ধন কোন ধন না, যে দুনিয়াতে যে টাকা পয়সার ধন, সেজন্য তিনি বলছেন শোনো ইন্নাল গিনা গিনান নাস, আসল ধন হল অন্তরের ধন। আসল ধন কিসের ধন? অন্তরের ধন। বাইরের ধন কার অনুরোধ ছিল? ফের অনুরোধ ছিল দুনিয়ার দাপট, কিন্তু এরপরে কয়েকদিনের জন্য, তারপরে তো কিচ্ছু নাই। মা ইন্দাকু মিয়াং ফাদু মা ইন্দাল্লাহ, বা এই বিশ্বের মানুষের কাছে যা আছে সবগুলো ধ্বংসশীল, পতনশীল, গলনশীল, আছে ফের থাকবে না। কিন্তু ইমান বলাদের কাছে যা আছে আল্লাহ পাক পবিত্র কোরআনে তার নাম দিয়েছেন আল বাকিয়াতু সালিহাত, সুন্দর এবং যোগ্য সম্পদ, সুন্দর সম্পদ, যোগ্য সম্পদ, অলয় অক্ষয় সম্পদ। সেগুলো বাকিয়াত, এগুলো একদম অলয় এবং অক্ষয়, এগুলো চিরস্থায়ী। শুনতেছেন প্রিয় বন্ধুরা? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ কানাত দুনিয়া তাদিবু ইনদাল্লাহি জানাহা বাউজা মা সাফা কাফিরাম মিনহা সারবা, হে মানুষ, হে ইমানওয়ালা, তোমরা তো এটা শোনো আমার কাছ থেকে যে এই দুনিয়া, সবটা দুনিয়া, সারাটা পৃথিবী, এটা মিললে যদি আল্লাহ পাকের নিকট এর মূল্য একটা মশা মাছির পর বরাবর হইত, তা আল্লাহ পাক কোন আল্লাহর অবাধ্য কাফের মুশরিককে এক যুগ পানি পর্যন্ত গিলতে দিতেন না, পান করতে দিতেন না। হে, এত বড় দামি জিনিস তুই খাবি? তোরা খাইতে দিব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া কাফেরের জন্য এটা দুনিয়াটাই যেন একটা স্বর্গ। কাফের মনে করে দুনিয়াটাই আমার স্বর্গ, কিন্তু মুমিনের জন্য সিজনুল মুমিন, ওর জন্য জান্নাতুল কাফির, আর মুমিনের জন্য সিজনুল মুমিন, দুনিয়া জেলখানার বন্দির মতো। হ্যাঁ, সিজনুল মুমিন বন্দির জেলখানার মতো, বন্দির জেলখানার মতো, বন্দি কয়েকখানা জেলখানাতে যে আবদ্ধ, সে ডাল রুটি ভাত যা কিছু খায় আর বলো যে খাই যাই হোক, হ্যাঁ আন্দোলন করব, বিরিয়ানি চাই, বিরিয়ানি চাই, পোলাও চাই, কুরমা চাই, কাচি বিরিয়ানি চাই, কাচি বিরিয়ানি না, বলে ভাই এখানে আন্দোলনের জায়গা নেই, কয়েকদিন কোন রকম থাকো, আল্লাহ আল্লাহ করে খালি দোয়া কালাম পড়ো, দোয়াই বুঝ পড়ো, হ্যাঁ না, খালি আল্লাহর কাছে দোয়া করো, মা বাবার কাছে দোয়া চাও, আলে উলামা আউলিয়াদের কাছে দোয়া চাও, খালি আল্লাহ একটু খালি কোন রকম গেটটা খুলু, তালা খুলে একটু বাইরে যেতে দেখ, বস ওখানে ডাইল ভাত খেলো, সেটা পোলাওর থেকেও বেশি দাম। কি কথা বুঝেন না? তো ওরা ওদের অন্তরে কেবল কেবলই একটা বিভ্বলতা মুক্তির জন্য, মুসাফির হার কুজা বাসর পতন্ডা ইয়াদিমি দাঁড়ান, কি বুল বুল ধর কাপড় বাসর চামুন্ডা ইয়াদিমি দাঁড়ান, যে প্রবাদ জীবন যারা যাপন করে, বিদেশে যারা থাকে তাদের মনটা অস্থির থাকে, কখন ফিরবো আমার নিজ বাড়ি ঘরে, নিজের ঠিকানা, নিজের আশ্রয়ে, নিজের আপনজনদের কাছে। আর বুলবুলি যখন খাঁচায় বন্দি হয়, পাখি যখন কখনো কোনো খাঁচায় বন্দি হয়, যতই তাকে সুন্দর ফুল আর ফুলের মালা পরাইয়া দেওয়া হয়, ওতে সে কখনো তুষ্ট হয় না, সন্তুষ্ট হয় না, আনন্দ পায় না, তার অস্থিরতা ব্যাকুলতা, কখন আমি খাঁচা থেকে মুক্তি পাবো, মুক্ত পৃথিবী, মুক্ত ফুল বাগান আমি দেখব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এই দুনিয়া নিয়ে আমাদের এত পরেশান হওয়ার কোন বিষয় না। হ্যাঁ, এর অর্থ এই না যেখানে কামাই করতে হবে না, রুজি করতে হবে না, এটাও না। খোদ কোরআন শরীফ রব্বুল আলামিন বলছে, ইসলাম এমন এক আশ্চর্য দিন, এমন এক আশ্চর্য আদর্শ, একদম পূর্ণাঙ্গ ব্যালেন্স পূর্ণ। খোদ কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন, ফাইজা কুজিয়াতি সালাতু ফানতাশু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার বন্দেগি করলাম, নামাজে আসলে তো মেরাজ, আমার সঙ্গে তোমার মেরাজ ঘটলো, এত বড় মর্যাদাশীল তুমি হলে, এখন চলো, এখন দুনিয়াতে ছড়ায় পড়ো, রিজিক তালাশে ব্যস্ত হো, তোমার দুনিয়াতে বসবাস করতে হবে, এজন্য তোমার রিজিক অন্বেষণ, এটা তোমার দায়িত্বে দিছি আমি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মতো এমন মহান ব্যক্তিত্ব, যার সম্পর্কে প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন, লাউ কানা বাদি নবী কানা উমর, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। এত বড় মানুষ হযরত উমর, যার সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মানুষ, সব মানুষকে শয়তান ধোকা দেয়, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, উমর যে রাস্তায় হাঁটে শয়তান সেখান থেকে দূরে পালাইতে থাকে, আসতেছে উমর। এত বড় মানুষ হযরত উমর, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানুষ, হে মুসলমানরা, তোমাদেরও কর্তব্য রিজিক অন্বেষণ করা, রিজিক তালাশের জন্য একটু তালা চেষ্টা ফিকির করা, মেহনত করা। ফাইন্না সামা আল্লাহ তুমতির যাহাব নবালা ফিজা, আসমান তোমাদের, আকাশ তোমাদের কারো ঘরে বাসায় বাসায় গিয়া স্বর্ণ রূপ রূপের বৃষ্টি বর্ষণ করে আসবে না। যা আপনি তাহাজ্জুদ গুজার মানুষ, আপনার ঘরে বৃষ্টি স্বর্ণরূপ সব পৌঁছে দিয়ে গেলাম, আপনি টেনশন করে খালি নামাজই পড়তে থাকেন, খালি বুখারি শরীফই পড়তে থাকেন, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবন এমন সুন্দর, এমনটা ভারসাম্যপূর্ণ ছিল যে সাহাবায়ে কেরামকে দেখা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মজলিসে বসা, এমন ভাবে সারা দুনিয়া থেকে বেখবর, উঠলেন তো কেউ বাজারে, কেউ মার্কেটে, কেউ খেজুর বাগানে, কেউ ক্ষেতের মধ্যে এই ফসল মানে চাষবাসের ভিতরে ব্যস্ত হয়ে গেছেন। এবং আল্লাহ পাক খুদ পবিত্র কোরআনে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এই আমার বিশেষ বান্দারা, খাস বান্দারা, এত রিজালুন, এত বেশি মহিমান্বিত তাদের জীবন, মানে তানবীন লি তাদিনটা বুঝাইতে চাই, এত বেশি মহিমান্বিত জীবনের অধিকারী তারা যে ব্যবসা বাণিজ্য দোকানপাট বেচা কিনা কোন কিছুই তাদেরকে আল্লাহ থেকে গাফেল করতে পারে না, দূরে সরাইতে পারে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাকেরই ব্যাখ্যা এক হাদিসে পাকে বলছেন যে, আত্তাজিরু সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সকল মানুষ ঈমানওয়ালা, সৎ সত্য জীবনওয়ালা, নামাজওয়ালা, আল্লাহর ভালোবাসাওয়ালা, আল্লাহর ভিত্তির দ্বারা জীবন যাদের নিয়ন্ত্রিত পরিচালিত, এই সকল মানুষরা যে ব্যবসা বাণিজ্য যদি করেন, এই ব্যবসায়ীরা কেয়ামতের দিন হাসরের মাঠে নবী রসুল গণের সঙ্গে থাকার মর্যাদা সিদ্ধ হবে। আল্লাহ নবী রসুলদের, নবী রসুলদের এবং সিদ্দিকিনের সঙ্গে তারা হাসরের মাঠে উঠবেন। তার মানে যে তাদের সঙ্গে তারা জান্নাতে বসবে। এত উচ্চ মর্যাদা সম্পন্ন ইসলাম মোতাবেক জিন্দগি যাপনকারী ব্যবসায়ীরা। এজন্য ব্যবসা বাণিজ্যকে ইসলাম নিরুৎসাহিত করেন, এটা ভুল ধারণা। বিশ্বের চারটা মজহাব, হানাফি, সাফি, মালিকি, হাম্বুলি, তার মধ্যে সর্বোচ্চ মজহাব হানাফি মজহাব, এবং এই চার মজহাবের সব আলেম এবং ইমামগণ হযরত ইমাম আবু হানিফাকে সর্বশ্রেষ্ঠ ইমাম হিসাবে মেনে নিয়েছেন। শুনতেছেন আপনারা? বিশ্বে অনেক প্রভাব বিস্তারকারী এক মজহাব হল সাফি মজহাব। আরব দুনিয়াতে দুটা মজহাব বেশি, তিনটা মজহাবই, হাম্বুলি এবং সাফি এবং মালিকি মজহাব। এই সাফি মজহাবের যিনি এই প্রধান হযরত ইমাম সাফি রহমতুল্লাহ আলী, সিয়ার আলামিন নুবালা কিতাবে ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ লিখছেন, ইমাম সাফি রহমতুল্লাহ আলী বলেন, ইমাম সাফি রহমতুল্লাহ আলী বলতেন, আমার যখন কোন সমস্যা, ঝামেলা, সংকট, পরেশানি দেখা দেয়, আমি একটা কাজ করি, উজু করি, দুই আগত নফল নামাজ পড়ি, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কবরে গিয়া ফির আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আপনি দেন, তো আমার কোনো একবারও এমনটা হয় নাই, ওনার কবরে গিয়ে সেখানে আল্লাহর নিকট চাইছি আর আল্লাহ পাক সেটা দেননি, মঞ্জুর করেননি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত ইমাম শাফি রাহমাল্লাহর এই কথার এই বক্তব্যের অর্থ হল যে কোন কামেল বান্দা তিনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরও তার কবরের আশপাশে গিয়েও যদি আল্লাহকে কেউ ডাক দেয়, ওই আল্লাহওয়ালার উসিলাতে বরকতে আল্লাহ পাক সেই দোয়া মিনতি কবুল করে নেন। তাহলে প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের কাছে গিয়া দোয়া করলে সেটা কতটা কবুল হয়, এখন চিন্তার বিষয়। আল্লাহ রসুল একজন সাচ্চা অনুসারীর আশেপাশে গিয়া যদি দোয়া করা হয়, সেটার যদি আল্লাহ পাকের নিকট এতটা মর্যাদা এবং কবুলিয়ত, তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের রওজা শরীফের পাশে গিয়া যদি দোয়া করা হয়, সেই দোয়া তাহলে কতটা কবুলিয়তের মর্যাদা রাখে। আল্লাহ পাক খুব পবিত্র কোরআনে বলছেন, উদুনি আস্তাজিবু লাকুম, আমার বান্দারা আমাকে ডাক দাও আমি সাড়া দিব, আমি উত্তর দিব। হজরত করাচিতে এক বুজুর্গ ছিলেন হজরত ডাক্তার আব্দুল শেখ মোহাম্মদ আলী হাকিমুল মত মাওলানা আসাবরের ফারুক রহমুল্লাহর খলিফা, তিনি বলতেন, মুসলমান তুমি যখন হাত উঠো আল্লাহ পাকের সামনে, জানো তোমার হাতটার দাম কত? সাত আসমান জমিন তোমার হাতের নিচে থাকে, তোমার হাতের সম্মুখে সিরেফ আল্লাহ আল্লাহ থাকে, এত বড় দামি তোমার সে হাত দুইটা তখন যখন তুমি আল্লাহর সামনে হাত পাত। আল্লাহ তাআলা আমাদের বুঝলেন মিয়া, ইসলামের চর্চা দরকার, ইসলামের সত্যিকার চর্চা দরকার। এবং আমি সারা দেশে এটা দেখতে থাকছি যে ইংরেজি শিক্ষিত লোকেরা যে যে দল করেন, যে মতের মানুষ, কিন্তু মুসলমান সত্যিকার ইসলাম সম্পর্কে আলোচনা করলে দেখলাম তারা ভীষণ আপ্লুত হন, মুগ্ধ হন এবং অত্যন্ত বেশি আকৃষ্ট হন। ওহো, আমাদের ইসলাম এত সুন্দর, আমাদের আরো জানতে ইচ্ছা করে, আরো বলেন আরো বলেন। কিন্তু আফসোসের কথা তো এই, যারা ইসলাম শিক্ষা দিবেন তো তারাই যদি ঘুমে থাকে তাহলে ইসলাম শিক্ষা দিবে কে? আমাদের ঘুম থেকে জাগা উচিত। ঘুম থেকে জাগার পদ্ধতি হল কোরআন সুন্নাহ সত্যিকার এলমের ভান্ডার নিয়ে আমাদের চর্চা করা উচিত। তা আমাদের কল্যাণ হবে এবং আল্লাহর সব বান্দাদেরও কল্যাণ হবে।
যাই হোক, লও ভাই জলদি, অনেক দেরি হয়ে গেছে, অনেক দূর থেকে এদিকে চলে আসছিলাম।
হ্যাঁ, আল্লাহ রহম করে, অনেক বেশি সাব স্টেশন হয়ে গেছে। কোন দল যখন ক্ষমতায় আসে তো আগে অন ইশতেহার দেয়, নির্বাচনী ইশতেহার, আমি ক্ষমতায় গেলে এই কাজ করবো এই কাজ করবো, মোটামুটি আট দশটা কিছু একটা দেয়। তো বাহ্যিকভাবে মনে হয় যে অল্প কয়টা, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে যখন এগুলোর বাস্তবায়ন শুরু হয় দেখা যায় যে এক একটার মানে আইটেম যে কত বেসুমার, এক একটা অঙ্গীকার পালন করতে ঘাম ছুটতে থাকে। কি কথা বুঝেন নাই? তো কত বাহ্যিকভাবে একটা বিষয়ের আলোচনা, দিনই আলোচনা, কিন্তু এর শাখা প্রশাখা আসতে আসতে এমন হয় যে একটা ভারী ব্যাপার হয়ে দাঁড়ায়। যাই হোক, কোথা থেকে কোথায় আসে, আল্লাহ তাআলা আমাদেরকে এর মধ্যে হেদায়েতের নূর দান করেন। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা না, যে মূসা আলাইহিস সালামের ঘটনা ছিল, হযরত মূসা আলাইহিস সালাম কে ওই লোকটা বললেন যে আমার তো মন চাইছিল যে আল্লাহ নবী মূসাকে দেখবো, আর পিপাসা ভীষণ লাগছে তো একটু পানি পাইলে হইতো, আপনি বললেন তাই বললাম। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ নবী মূসা, তো তুমি দেখো আমাকে। সেই লোক তো আল্লাহ খুশিতে বাগবার, যে আল্লাহ কি আশ্চর্য! হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি ওমা ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, যেই বান্দা আমার হয় আর সব ছাড়ে আমার জন্য, সেই বান্দার সংকটে যে কোনো বিপদে পড়লে আমি সাহায্য করি, আমি তার কল্পনাতীত ভাবে তার চাওয়া পাওয়া পূর্ণ করি, কল্পনাতীত ভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার আর একটা বিষয় হলো, তোমার পানি খেতে ইচ্ছা করে, রাখো আমি পানির ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী মূসা নিজে তার উম্মতের এক সদস্যের জন্য পানি আনতে দৌড়াইতেছে, কি আশ্চর্যের বিষয়! শুনতেছেন প্রিয় বন্ধুরা, সমস্ত রাজা বাদশাদের চেয়ে নবীর পায়ের ধুলার দামও বেশি। হ্যাঁ, সেই নবী ছুটছেন তার উম্মতের এক বান্দা, যে আল্লাহ পাকের এক বান্দা, যে এতটা শুকরগুজার এবং কৃতজ্ঞ তার খেদমতের জন্য। কিছুক্ষণ পর তিনি অনেক কষ্ট করে, কোন পাত্র এই জঙ্গল এই মরুভূমির মধ্যে কোথায় পাবেন, তো সেখানে একটা পাথর এরকম পাইছেন যেটা দেখতে খানিকটা পেয়ালা পেয়ালা টাইপের, মানে ভিতরটা খানিকটা একটু গর্ত গভীর, তো ওইটাকে পরিষ্কার করে নিয়ে কোনো এক জায়গায় খুঁজে গিয়া পানির ফোয়ারা পাইলেন, তো সে ঝর্ণাধারা সেখান থেকে তিনি পানি সংগ্রহ করলেন এবং পানি নিয়ে এসে হাজির হইলেন, তো দেখলেন যে ওই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। মুসা আল ইসলাম দারুণ ভাবে বেদনা হতে হলেন, উফ এমন এক বান্দা, উফ এই বেচারা একটু পানি খেয়ে যায় তো, আগে আল্লাহ পাক তাকে মৃত্যু দিলেন। মুসা আল ইসলাম কালিমুল্লাহ ছিলেন, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করলেন, হে আল্লাহ এই বান্দা তো একদমই আপনার জন্য এমনটা নিবেদিত, একটু পানি খাইতো বেচারা, তার আগে তাকে নিয়ে গেলেন, আপনার ব্যাপারে কোনো অভিযোগ নয় অনুযোগ নয়, তবে কি আমার মনে এটা এই জাগলো যে এর মধ্যে আবার রহস্য কি, ওকে পানি না খাইতে দেওয়ার মধ্যেই আর কি রহস্য। আল্লাহ পাক বললেন যে হে মুসা, ও যখন পানি খাইতে চাইল আমি কি শুনি নাই, আমি তো সামিউম বাসি, আমি কি এই ঘটনা দেখতেছিলাম না, আমি যখন দেখতেছিলাম আমার এমনটা কৃতজ্ঞ আমার দেওয়ানা বান্দা তোমার নিকট পানি খেতে চায়, তখন আমি সিদ্ধান্ত নিলাম মুসার হাতে নয় আমার হাতে আমি ওকে পানি দিব, আমি তাকে পানি পান করাবো, সেজন্য আমি জলদি নিয়ে আসছি যে আমার কাছে পানি পান করতেছে, এই দুনিয়ার পানি না আমার পানি, আমার রহমতের পানি, আমার মহব্বতের পানি, আমার পক্ষ থেকে পরিবেশিত পানি পান করে এখন সে পরিতৃপ্ত হয়েছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই ঘটনা আলোচনা আসছিল এই প্রসঙ্গে যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানা ওয়ালু কোন বান্দার অভিভাবকত্ব যখন গ্রহণ করেন, তো তার একটা দৃষ্টান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে তোমাকে তোমার মা বাপকে পালতে দিব না, আমি ডাইরেক্টলি পালবো, কিভাবে পালতে হয় আমি দেখব। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন যে আলাম ইয়া জিদকা ইয়াতিমান ফাআওয়া, যে আপনাকে আমি ইয়াতিম পাইছিলাম না, ফের আমি কি করছি, খেয়াল আছে তো না, ওই যে কাফের মুশরিকরা তিরস্কার করলো, ধিক্কার দিল, ঝামেলা করলো, ওই সময় সূরা ওয়াদ্দুহা আল্লাহ পাক হঠাৎ নাজিল করলেন এবং বললেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, হ্যাঁ না, মধ্যদিনের আলোর কসম, মানে মধ্যদিনের আলো এতে তো কোনো সন্দেহ নেই, সেই আলোর কসম করে বললেন ওয়াল লাইলি ইযা সাজা, এবং রাতের ঘোর অন্ধকার চতুর্দিক যখন ছেয়ে যায় সেই রাতের কসম, মানে সেটা যে রাত এতে কি কোনো সন্দেহ আছে। এরপর আল্লাহ পাক বলেন এখন এইরকম সন্দেহাতীত কতগুলি বিষয় আমি তুলে ধরতেছি, এই রাতের রাত যেটা রাত এটা যেরকম সত্য, দিন যেটা দিনই এটা যেরকম সত্য তেমনি সত্য, আমি আপনাকে ত্যাগ করি নাই, আপনার সঙ্গে আপনার বন্ধুত্ব ভালোবাসা এবং সম্পর্কে এক চুল পরিমাণ কোনো ঘাটতি কোনো কমি হয়নি, যেমনটা ভালোবাসা ছিল আপনার জন্য তেমনটা এখনো অক্ষুণ্ণ অক্ষত একদম মা বদ্দা গরব্বুকে ক্ষমা করা। হে রসুল আপনি দেখছেন কি আমার আমার ভালোবাসা আমার মায়া মহব্বতের, আপনি দেখতে থাকেন, আমি অঙ্গীকার করলাম যে আপনাকে পূর্বে আমি যতটা ভালোবাসা দিছি মর্যাদা দিছি এর চেয়ে আরো হাজার লাখ কোটি গুণ বেশি দান করবো আপনাকে, নিঃসন্দেহে যে পরবর্তী যা আসতেছে সেটা পূর্বের সব অবস্থা থেকে আপনার জন্য শ্রেষ্ঠ উন্নত বিপুল এবং বেসুমার অফুরন্ত, সেটা লাল আখিরাতু খায়রুল্লাকা মিনাল উলা। তারপর আমি অঙ্গীকার করলাম নিশ্চিত আপনাকে আমি এতটা দিব, আমি দেখবো আপনি খুশি হইলেন কিনা, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো দিতেই থাকবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা কি বলবো, সেই আয়াতেরই এই যে ওয়ালা সাউ পাই অতি কারম্বুকা ফাতার দা, আল্লাহ পাক এই আয়াতে যে ওয়াদা করছেন তার একটা বহির প্রকাশ ঘটবে কিয়ামতের ময়দানে, যখন সব মানুষ গিয়া আদম আলাইহিস সালামের কাছে বলবে যে আর পারি না সহ্য করতে, আপনি খালি আল্লাহকে এইটুকু বলুন যে হিসাব নেন, আপনি হিসাবটা আরম্ভ করে দেন, হোক যা হোক একটা হোক কিন্তু হিসাবটা আরম্ভ হোক। আদম আলাইহিস সালাম বলবে না আমি পারবো না, আমি নিজের জন্য আমি নিজে আজকে অস্থির যে আমার জানি কি হবে, এত ভয় পাবেন আদম আলাইহিস সালাম, মানুষ বলবে যে আপনি তো আদম সমস্ত মানব জাতির পিতা, আপনি তা আবুল বাসা, আপনি কথা বলেন আল্লাহর সঙ্গে, বলবেন আমি পারবো না। তো একজনের পর একজন একজনের পর একজন সব নবী ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকলের পর্ব শেষ, সবাই ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না, তোমরা এক কাজ করো মুহাম্মদের নিকট যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মানুষ সেখানে আসবে, আপনি একটু বলেন আল্লাহর কাছে, তিনি বলবেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই কাজের জন্য আল্লাহ পাক আমাকে রাখছেন। তিনি যাবেন আল্লাহ পাকের সম্মুখে এবং গিয়া সেজদা করে যাবেন। কি আশ্চর্য! হ্যাঁ, বাদশার সম্মুখে কিছু কথা বলার আগে, কোন দাবি তোলার আগে, কোনো কিছু চাওয়ার আগে নিয়ম হলো একটা মানপত্র দিয়ে একটু প্রশংসা করতে হয়। আপনি খুব ভালো, আপনার দ্বারা আমরা অনেক উপকৃত, দেশ জাতি সমাজ এবং আমার এলাকাবাসী কত কিছু আপনার দ্বারা পাইছে, এবং মানুষ আশা করে, সকলে মনে করে আপনার দ্বারা অনেক কিছু হবে, তা আমাদের ছোট্ট একটা দাবি। তো এমনটা একটা পরিবেশ হয় যেটাকে এড়িয়ে যাওয়ার মতো সুযোগ থাকে না, বাদশাহ নিজের মর্যাদার মহিমার কারণে, মহিমাপূর্ণ মর্যাদাপূর্ণ আসনের কারণে যখন বাদশাহ সেটাকে এড়িয়ে যাওয়া নিজের জন্য অসম্মানজনক মনে করেন, যেটা আমার আসন এটা বলে না, যেটাকে পূরণ করা ঠিক না। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় কি করতে হবে, আল্লাহর সঙ্গে কি আচরণ করতে হবে সবচেয়ে তিনি ভালো বুঝেন এবং সর্বোচ্চ তিনি সেটা প্রকাশ করতে পারেন। রসুল পাকসুল্লাহ আলাইসাল্লাম আল্লাহ পাকের সামনে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক বলবেন যে সিজদায় পড়ে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন, তখন যে আমি কি বলবো তা আমি এখন বলতে পারি না, কিন্তু আল্লাহ পাক আমার অন্তরে একদম সব ফেলে দেবেন যে এগুলি বলতে থাকো। তো আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম বলেন যে আমি আল্লাহ পাকের খুব প্রশংসা করবো, আর আল্লাহ পাক ডাক দিয়া বলে মিয়া মোহাম্মদ ইলফা রাসাকা সাল তোলতা হরফা অসফা তুষাফা, হে আমার পেয়ারা মোহাম্মদ কি হলো এখানে সিজদায় পড়ে আছে, আরে মাথা উঠান, কি বলবেন বলেন, যা বলবেন সব মঞ্জুর, যা সুপারিশ করবেন সবটাই মঞ্জুর, যে কোনো সুপারিশ করবেন সবটা গ্রহণযোগ্য, সবটা আমি মঞ্জুর করবো, একটাও বাদ যাবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন দুই হাদিসের দুই বর্ণনা, এক হাদিসে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলছেন বুখারী শরীফে হাদিস আছে, তিনি মাথা উঠে এবং ইয়া রব্বে উম্মতি, হে আল্লাহ, হে রব, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি রক্ষা করেন, আমার উম্মতকে বাঁচান। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের ভয়ঙ্কর গুনাহগার যারা আমি তাদের জন্য আল্লাহ পাকের নিকট সাফাত করব, সুপারিশ করব। সেই রসুলের আমাদের উপর কতটা হক প্রিয় বন্ধুরা, আমাদের কি উচিত না সেই রসুলকে ভালোবাসা, তার কদর করা, তার প্রতি কৃতজ্ঞ হওয়া? যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কি সীমাহীন দরদের ভাষায় কথাটা বললেন, এই আপনারা যদি হজ করতে যান দেখবেন যে বাবুল সালাম মসজিদ নববীতে যখন প্রবেশ করবেন রওজা শরীফের দিকে অগ্রসর হতে থাকবেন, হাতের বাপাশে এই মসজিদ মূল মসজিদ নববী যেটা, এখানে একটা সাইনবোর্ডে ঝুলানো আছে, এর মধ্যে লেখা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার সুপারিশ তো, আমার শাফাআত তো আমার উম্মতের বড় বড় কঠিন কঠিন অপরাধীদের জন্য। কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়াত, যে বান্দারা আমার ইবাদত ওয়ালা জিন্দেগি বানায় ওরা ইবাদত করতে থাকে ছোট ছোট ভুল ত্রুটি যা এই ইবাদতের নূরে সব ভাসায় নিয়ে যায়, সব গুনাহ এমনি সাফ হয়ে যায়। তো থাকবে খালি কবিরা গুনাহগুলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এইরকম বড় বড় অপরাধ আর কবিরা গুনাহওয়ালা বান্দাদের জন্য সুপারিশ করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এখানেই ওয়াদা দিছেন যে ওয়ালা সাওফা ইউতিকা রব্বুক ফাতারদা, হে রাসূল আপনাকে এতটা দিব আমি যতক্ষণ না আপনি একদম সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, হে আল্লাহ আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। সুবহানাল্লাহ তাআলা বিহাম, এজন্য কোরআন সুন্নাহ পড়লে ভাই কি যে কি বলবো, কি শান্তি, হ্যাঁ না, মানে মনে হয় যে দুনিয়াতেই সে জান্নাত পেয়ে গেছে। কোরআন সুন্নাহর ইলমের নূর এবং শান্তি এবং স্বাদ এবং তৃপ্তি এত বেশি মজাদার, এত বেশি সীমাহীন মনে হয়, রাজা বাদশারা স্বপ্নেও দেখতে পায় না এইরকম শান্তি এবং স্বাদ। এজন্য কোন এক বান্দা, কোন এক বুজুর্গ তিনি বলছিলেন হে আল্লাহ আমরা তো বিশ্বাস করি এবং জানি যে আপনি সীমাহীন দয়াওয়ালা, নবী দিছেন একজন তাও ভীষণ দয়াওয়ালা, আর আপনি নিজে কোরআন শরীফে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল সমগ্র বিশ্বের জন্য, সমস্ত কায়নাতের জন্য, সকলের জন্য আপনাকে রহমতই রহমত, দয়াই দয়া বানায় আমি পাঠাইছি। তো ওই জন্য ওই বুজুর্গ বলছিলেন যে ইয়া রব তু করিমি ও রাসূল তু করিম, হে আল্লাহ আপনিও দয়াবান, আপনার নবীও দয়াবান, সব শুকর কে মায়ে মিয়ানে দু করি, কিয়ামতের মাঠে যখন আসবো দুই দয়াবানের মাঝখানে আমি থাকবো, এজন্য আমি ব্যাপারটাকে বড় আশাবন্ধক মনে করি। হে আল্লাহ কিভাবে এই বান্দা আল্লাহর কাছে মিনতি বেশ করছেন ক্ষমা প্রার্থনার পথে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ, যাই হোক, রাত তো অনেক হয়ে গেছে ভাই, আমার ইচ্ছা ছিল না এত লম্বা করবো, আদৌ ইচ্ছা ছিল না। এজন্য আমি কয়েকটা আয়াতের হাদিস শরীফ এমন পড়ছিলাম, আমি ভাবছিলাম যে এই কয়েকটা তর্জমা আর একটু একটু ব্যাখ্যা করে দিতে পারলে তাহলে ইনশাআল্লাহ মোটামুটি হয়তো ঘন্টা, আমি তো সোয়া ঘন্টার মাথায় অ্যালার্ম দিয়ে বসেছিলাম যে সোয়া ঘন্টার পরে যাতে বলে যে ভাই ও আখর দাওয়ান, মানে কথা শেষ। কিন্তু এরপরে মধ্যখানে আলহামদুলিল্লাহ এই ভাই বলছিলেন যে আসছিলাম নিয়ত করে দশটা, এখন তো দশটা আপনি আরম্ভ করলেন, শুরু হোক যাওয়া হবার হবে। তবু আর বেশি লম্বা না হইলেই ভালো। যাই হোক, আল্লাহ পাক বলেন যে যে আপনার তো আপনাকে আমি এমন ভাবে পাইছি, আপনি কি জানতেন যে আমি কে, আমার সম্পর্কে আপনি জানতেন, আমাকে ভালোবাসা, কেমনে নামাজ পড়বেন, কেমনে জিকির করবেন, কেমনে তেলাওয়াত করবেন, কি সূরা ইয়াসিন, কি সূরা আর রহমান, এগুলি আপনার বলছিলেন আমি আগে? আপনার তো এগুলোর খবর ছিল না। আপনার আর তো আমি বিয়ে খবর পায় এক তর্জমাই, আরেকটা তর্জমা আছে সেটা রায় বলতে গেলে যে ব্যাখ্যা অনেক লম্বা হবে, কাজে সেটা আজকে থাক। ফাহাদা, আল্লাহ পাক বলেন হে রসুল, আপনাকে আমি এভাবে পাইছিলাম যে আপনি আমার দিন সম্পর্কে তো জানতেন না, কিন্তু আমি পূর্ণাঙ্গভাবে সবকিছু আপনাকে জানান দিয়া সমস্ত নবী রসুলদেরকে যা দিছি এবং আগে পরে যতজনকে যা দিছি এলমের ভান্ডার সবচেয়ে বেশি আপনাকে দান করছি, নূরের ভান্ডার, হেদায়েতের সব ভান্ডার ফাহাদা আপনার জন্য সর্বোচ্চ ভাবে আমি উন্মুক্ত করে দিচ্ছি। এই আয়াতে পাকের ব্যাখ্যা ফাহাদা, এর ব্যাখ্যাই রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আগে পরে যাকে যত ইলম দান করছেন সবটা আমাকে দান করছেন আল্লাহ পাক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ বিহামদি, হেদায়েত কাকে বলে, ইলম কাকে বলে? সে আসমানি ইলমের ভান্ডার যার কাছে থাকে আল্লাহ 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 পাক তাকে কত বড় বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা খালফা আলিমিন তাকীন ফাকআন্নামা সাল্লা খালফা নবীর, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যেই মুসলমান কোন মুত্তাকি পরহেজগার আলেমে দ্বীনের পিছনে নামাজ আদায় করেন তো তিনি যেন একজন নবীর পিছনে নামাজ আদায় করলেন, এত উচ্চ মানের কবুলিয়তের মর্যাদাওয়ালা হবে তার নামাজ। এটা মধ্যখানে কোত্থেকে যে আসলো ভাই, ওই যে যারা কোরআন শরীফের ব্যাখ্যা নিজের থেকে করে, তো এই বেচারাদের যে বিষয়টা কত ভুল, এই ভুলটা গিয়া বলতে গিয়া প্রসঙ্গটাই এত লম্বা হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে যারা ভুল করেন তো কত মারাত্মক ভুল, খোদ কোরআন তাদের প্রশংসা এরকম করে যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাহুম ফী উজুহিহিম মিন আসারি সুজুদ। এটা হলো ফিনিশিং। আল্লাহ পাক বলেন আমার রসুলের সঙ্গে যারা থাকেন তার এক এক সাহাবি, তার সাহাবিরা তো এরকম যে তাদেরকে তোমরা দেখবা, দেখবা যে তারা এই নামাজে ব্যস্ত, বন্দিগীতে ব্যস্ত, হালাল রিজিকের তালাশে ব্যস্ত, আর কি ফিনিশিং। একটা কথা বলি যে তারা কত বড়, যে তাদের অন্তর কত নূরওয়ালা, চেহারা দেখলে দেখবা যে নূরের এক সাগর, নূরে পরিপূর্ণ চেহারা। আমার ভালোবাসা, আমার প্রতি শ্রদ্ধা, আমার প্রতি, আমার প্রতি বিগলিত প্রাণ, আমার জন্য উৎসর্গিত জিন্দগির ফলশ্রুতিতে তাদের চেহারা নূরে চলমল করতে থাকে সর্বদা, এই বলতেছেন রব্বুল আলামিন। আর সেই সাহাবিদের কারো কারো ব্যাপারে ইতিহাসের বই খাইটা আমাদের ভদ্র ভাইয়েরা এরকম সমালোচনায় লিপ্ত হন, এই যে বিভিন্ন বই পুস্তক যেগুলো কলেজ ভার্সিটিতে ইসলাম সম্পর্কে পড়ানো হয় এগুলো ইমাম গাজ্জালির লেখা, বড় পীর জিলানির লেখা, হাসান বসরির লেখা, ইংরেজদের পক্ষ থেকে যে বিদ্ঘুটে কলঙ্কিত কলুষিত ইসলামকে বদনাম করার জন্য ইতিহাস লেখা হয়েছে, ওই ইতিহাসের অনুবাদ করে ফের এখানে পড়ানো হয়, কি কথা বুঝেন না? তাহলে সেটা কি কোন নির্ভরযোগ্য সূত্র? আর সেটাকে দেখে মুসলমানরা নিজের ইমান এবং আখেরাতকে শেষ করতে থাকি আমরা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েতের নূর দান করেন। যাই হোক, আমি যে কয়েকটা আয়াত পড়ছিলাম খালি তর্জমা করে শেষ করে দিলে ভালো হবে। এক আয়াত আল্লাহ পাক জাল্লা জালালু মানবালু বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ আমি তোমাদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এর ইবাদত লিয়াবুদুন কি জিনিস এটা বলতে গিয়া আমি কোথায় চলে গেলাম। লিয়াবুদুন মানে লিয়ারিফুন, লিয়াবুদুন মানে মুফাসসিরিন বলছেন, হ্যাঁ সাহাবা কেরাম থেকে জমানা থেকে এই তাফসীর শুরু হয়েছে। লিয়াবুদুন মানে লিয়ারিফুন, যে তোমরা আমারে না দেখে চিনবা মানবা জানবা এইরকম বন্দিকে তোমরা করবা। এজন্য ওই যে কোরআন শরীফের শুরুতে হুদালিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই কোরআন গায়ব পথ নির্দেশিকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওইসব বান্দাদের জন্য যারা ইউমিনুনা বিল গায়ব, দেখবে না দুই চোখে তারপরও বলবো আমার রব তো আল্লাহ, আমার এক আল্লাহ, আমি তাকে দেখি না কিন্তু আমার অন্তর বলে তিনি একলা এবং নিঃসন্দেহে আমার রব এক আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো দিল মে তো আতা হ্যায় সমঝ মে নহীঁ আতা মে জান গিয়া বস তেরি পেহচান হি হ্যায়। একজন ইংরেজি শিক্ষিত লোক ভারতের জজ আকবর এলাহাবাদি তিনি বলতেন, হে প্রিয় মাওলা চোখে দেখি না কিন্তু আত্মার অন্তরে আমি একদম তোমাকে অনুভব করি, এই তো তুমি এই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং তিনি বলেন যে আমি যখন আমার অন্তরে আমার আত্মার তোমাকে আসীন অনুভব করি তখন আমি বুঝতে পারি তুমি আমার রব, কিন্তু এর যেমনটা আমি বুঝলাম পৃথিবীর কাউকে বুঝায় বলার ভাষা আমার কাছে নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো এই সকল আউলিয়া বুজুর্গানে দিন যারা নামাজ রোজা জিকির তেলাওয়াত ইবাদত বন্দেগী আল্লাহর ভালোবাসা শিখত, যাদের জীবন কি যে আনন্দ বিভোর তারা সর্বক্ষণ থাকেন তা পৃথিবীর রাজা বাদশারা কোত্থেকে বুঝতে পারবে। শাহুকে সারভূমি তার যে ঘর আছে দর্শা রেতা হ্যাঁ সফাকে সিন হুমে নূর কে দরিয়া বেতা হ্যায়, দুনিয়ার রাজা বাদশারা দুনিয়া চালানোর ঝামেলা নিয়ে এমন ব্যস্ত আর আউলিয়াদের সিনাজে তখন আল্লাহ পাকের রহমত এবং নৈকট্যের নূরের দরিয়া প্রবাহিত হতে থাকে। এক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালুহু মানবালু বলেন, হে ইমানওয়ালারা তোমাদের জিন্দেগিটা এমন হওয়া চাই, তোমরা এমন করবা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা। আমরা স্মরণ কতটুকু করি আমাদের খেয়াল করা কর্তব্য না? এক আয়াতে আল্লাহ পাক বলেন যে হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করলে নিশ্চিত যে আমি তোমাদেরকে স্মরণ করব। এক বুজুর্গ ছিলেন তাবি, তিনি হঠাৎ একদিন লোকদের সামনে বললেন, হে মিয়া শোনো এখন আসমানে আল্লাহ আমাকে স্মরণ করতেছে, সকলে হতবাক, আপনি তো নবী না, আপনি খবর পালেন কিনা? বললেন যে কেন, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, আমি এই মুহূর্তে আল্লাহ স্মরণে মজগুল, নিঃসন্দেহে আরশে আজমে আল্লাহ আমার স্মরণে মজগুল। হাদিসে কুদসিতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, তুমি আমাকে একলা স্মরণ করবা আমি এখানে একলা স্মরণে মজগুল, আমি একলা তোমার দিকে মুতাওয়াজ্জে, আর তুমি এক জামাত এক দল, তোমরা এক দল একসাথে আমার জিকির মজগুল, আমি এখানে মাহফিল বানায় তোমাদের স্মরণে মজগুল। এমনটা আল্লাহ পাকের জিকিরের দ্বারা রহমত বরকত না দিল, আল্লাহ পাকের জিকির এত বড় দৌলত। দৌলে আল্লাহ কা নাম তেরা সব বনে গা কাম, এক বুজুর্গ ভারতের তিনি বলেন, আমার ভাইরে তুই আল্লাহর নাম ধর তোর দুজাহান আল্লাহ বানায় দিবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওকীলা, সব ছাড়ো মিয়া তোমার মাওলার জিকির ধরো, সব কিছু থেকে নজর হটাও, আল্লাহর সৌন্দর্য আর আল্লাহর আল্লাহর জিকিরের জিন্দগি বানাও, সৌন্দর্যের উপর নজর রাখো জিকিরের জিন্দগি বানাও, তো তুমি কামিয়াব হয়ে যাবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকার দ্বারা ঈমানকে চাঙ্গা করো, তাজা করো, সজীব করো, প্রাণবন্ত করো, আরো বেশি নূরান্বিত করো। লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়বে ঈমানের নূর বাড়তে থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা কি সেটা কামনা করি না? যদি কামনা করি তাহলে আমরা প্রতিদিন কি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ? হে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দে, সব মুসলমানকে তৌফিক দে ইনশাআল্লাহ তাআলা। আর কি কি যে পড়ছিলাম এখন আর বলার তো সময় নেই না, মনে না বস যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা কবুল করে আমাদেরকে মাফ করেন। আমার ভাইরা জিন্দগি বানায় 5 ওয়াক্ত নামাজওয়ালা, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, অন্যায় থেকে বাঁচি, কারো প্রতি জুলুম না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খায়, আমিলা ফি সুন্নতি, আল্লাহ রাসূলের কথা মোতাবেক চলে, ও আমিনান নাস বাওয়াকাহু, কোন মানুষ তার উপর মানুষের উপর জুলুম করে না, সব মানুষ নাস মানে মুসলমান, হিন্দুরা খ্রিস্টানরা বাদ নাকি আমিনান নাস, আল্লাহর রসুলের ভাষা আমার বুঝতে হবে যে সর্বশ্রেণীর মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ। এখন একদল মুসলমান কেরা কারা এরা আমরা জানি না, যে হঠাৎ শুনি যে আমাদের দেশের যারা নাগরিক সে বিধর্মী মুসলমান না অমুসলিম, তাদের উপর জুলুম অত্যাচার, তার বাড়ি ঘরে আগুন দেওয়া, মানে সম্পদ লুণ্ঠন করা, আল্লাহর কসমই এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ এবং জুলুমই জুলুম। এদের কঠিন শাস্তি হওয়া উচিত। এরা তো ইসলামকে বদনাম করে, মুসলমানকে বদনাম করে, মুসলিম দেশকে বদনাম করে, এটা আদৌ ইসলামের কোন তরিকা না, ইসলামের বিধান না, নিঃসন্দেহে এটা অপরাধ। একজনের দোষের জন্য আরেকজনের উপরে আক্রমণ করা, আরেকজনের ক্ষতি করা ইসলামে কখনো সেটা গ্রহণযোগ্য নয়। নিঃসন্দেহে যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম থাকতেন তো আজকে কত কঠিন শাস্তি হইত, উমরে ফারুক রাজিয়াল্লাহ থাকলে তা কত ভয়ঙ্কর শাস্তি হইত। একবার উমর রাজিয়াল্লাহ তাআলার দুয়ারে দুইজন মানুষ হাজির, একজন মুসলমান একজন ইহুদি, শুনতেছেন আপনারা তো? বলে কি ব্যাপার, তোমরা কি জন্য আসছো? বলে যে একটা বিষয়, ইহুদি বলল যে একটা সম্পদ, একটা জমি, এই সম্পত্তি আমি বলি আমার, সে বলে তার, এই বিষয়টা নিষ্পত্তির জন্য তার বিচার শুরু হওয়ার জন্য আসছে আপনার কাছে। বললো যে আচ্ছা, তো মুসলমানকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে এটা আমার, ও বলে আমার। তো ইহুদি বলল যে একটু কথা হলো কি, যে ব্যাপারটা নিয়ে আমরা মুহাম্মদের কাছে গেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হযরত উমর বলে হ্যাঁ, তারপরে তিনি পরে আমার পক্ষে রায় দিয়েছেন, হ্যাঁ তারপর। তো এই মুসলমান ভাই যে উনি বললেন যে ওখান থেকে বের হয়ে এসে বললেন যে একটা ব্যাপারটা কেমন হলো, এটা স্থানীয় বিচার হওয়া উচিত, আরেকবার দেখা উচিত এটা, তো সেজন্য পরে আপনার কাছে আসে। হয়তো তোমার বলে তোমরা দাঁড়াও এখানে, ঘরে গেলেন, পরে খোলা তরবারি নিয়ে আসলেন, আইসা ওই যে মুসলমান এক জবর গর্দানের উপর তলোয়ারটা মারলেন এবং বললেন যে আল্লাহর রসুলের ফাসালার পর, বিচারের পর যার আরো বিচারের দরকার তার বিচার এই তলোয়ার। শুনতেছেন প্রিয় বন্ধু, যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইহিস যখন এদের ঝগড়া হয়, ইহুদি প্রথম বলছিল যে এটার বিচার আমি দুনিয়ার কোনো আদালতে চাইব না, আমি তোমাদের মুহাম্মদের নিকট বিচার চাইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বাস তার বিচার হবে শ্রেষ্ঠ বিচার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং ইহুদি একদম নিশ্চিত ছিল সেখানে একদম সঠিক বিচার পাবো, যথাযথ বিচার আমি পাবো সেখানে, ঠিকই সেই বিচারই হয়েছিল। ইহুদির পক্ষে রসুল্লাহ সাল্লাহ আলাইহিস রায় দিয়েছিলেন, কিন্তু এই লোকটা মনে করছিল মুসলমান যে, সে মনে করছিল যে ওর শক্ত মানুষ, গরম মানুষ, ওইখানে গেলে খবর হয়ে যাবে, তো কায়দা করে ওখানে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওইদিকে ইহুদির মনে বিশ্বাস ছিল ওমর কাফের না মুসলমান, এবং এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর জীবন উৎসর্গকারী মানুষ, তার কথার বাইরে তিনি যাবেন না, তাই না? যে উনি যে আমার উপর তিলমাত্র জুলুম করবেন এটা আমি বিশ্বাস করি না, এটা তার অন্তরে বিশ্বাস ছিল, সেজন্য বলছেন চলো সেখানে যাই। ওই লোক এটা বলতে পারতেন জোর করে, কেন মোহাম্মদ বড় না উমর বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতে পারতেন না? কিন্তু ওই ইহুদি ভাই কথা বলেন না, বলছে ঠিক আছে আমি সেখানে যেতে রাজি, কিন্তু সেখানে গিয়ে সেই বিচার। সেই মুসলমানরা আজকে পৃথিবীতে বসবাস করি, আর এক এক দেশে এক একটা মুসলিম দেশে অমুসলিমরা বসবাস করে, আর কোন অমুসলিমের পক্ষ থেকে যে কোনো ভুল ভ্রান্তি ঘটতেই পারে, মানুষ তো আমরা, মুসলমানদের ভুল ভ্রান্তি হয় না, মুসলমানদের দ্বারা অন্যায় অপরাধ সংঘটিত হয় না, কিন্তু সেক্ষেত্রে আইনকে হাতে তুলে নেওয়া এবং যা খুশি তা করা, আল্লাহর কসম ইসলামের, ইসলাম কখনো সেটাকে বরদাস্তি করে না, এটা বড় কঠিন অপরাধ, এমনটা কোশ্চিন কালও করা চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ইসলামের চর্চা করার তৌফিক দান করে, হ্যাঁ, যে সত্যিকার ইসলামের চর্চা যদি আমরা করতাম, তাহলে একবার আমার ভুল আছে, এক হিন্দু ভাই, যে আমি জানতাম না যে সে হিন্দু, যাই হোক প্যান্ট শার্ট পরা এক যুবক, তো ওখানে আমি এমন এক জায়গায় গেছি এখানে গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, রিক্সাও নেই, আমার এক আত্মীয় বাড়িতে গেছিলাম, তা আমি দাঁড়ায় আছি একটা রিক্সা, ওখানে ডাবলই দুইজন দুইজন এক রিক্সায় ওঠে, অনেক বছর আগে ওরে আমি কাছে গেলাম, বললাম কি আরেকজন নেবেন, রিক্সাওয়ালো ড্রাইভার বললো হ্যাঁ উঠেন না আপনি, দুজন নিয়ে আনি, ঠিক আছে। ওই ভাই এমন ভাবে ছড়াইয়া পড়ছে তো জায়গা নাই, একটুখানি জায়গা তো আরেকজনের জায়গা, সেও জানে যে আরেকজন বসতে হবে, দুজন ছাড়াই লোক যাবে না। তো লালমোহন যাবো যেখানে আমাদের বাড়ি, তা আমি উঠে বসলাম একদম, আমি চুপচাপ বসে আছি এক সাইডে, তা আমি ভাবলাম জায়গাটাকে সেই অবস্থা কি করি, তা আমি বললাম ভাই আপনার নাম কি, এমনি কিছুক্ষণ বসে থাকার পরে বললাম ভাই আপনার নাম কি, বলো যে আমার নাম শুনলে তো আপনি হিন্দু মনে করবেন, আমি হিন্দু মুসলমান কিচ্ছু না, আমি নাস্তিক। আমি বললাম ভাই আল্লাহর আল্লাহর এই জগৎ সব মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, সে যেটা সিদ্ধান্ত নেয় নিতেই পারে। সে চুপ থাকলো। পরে আমি বললাম আপনি কি করেন? আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তা আমার খুব সুবিধা হলো। আমি বললাম আচ্ছা আচ্ছা, তা আমি তো ঢাকার গেন্ডারিয়াতেই থাকি। বললাম আপনি কি করেন গেন্ডারিয়াতে? আমি বললাম আমি একটা পত্রিকার এডিটর, মাসিক পত্রিকার এডিটর। সে তাজ্জব করল, পোশাক আশাকে তো এমনটা মনে হয়নি। বলেছে মাসিক পত্রিকার এডিটর সে কি? পরে সে খুব পুলকিত হল, উৎসাহ বোধ করল। আমি এই সুযোগটা উপলব্ধি করতে পারার কারণে আমি বললাম যে আমি তো কবিতা লিখি, আমার অনেক কবিতা আছে বাংলা, তাই? হ্যাঁ। আমি বললাম আপনি যদি বলেন আমি কবিতা আমারটা আমি আবৃত্তি করে শুনি। বলে শোনান। আর শুরু করলাম, তো কয়েকটা কবিতায় শুনেছি, নদীর ওই বক্ষ মাঝে, তৌহিদের যুক্তি ভাসে, একত্রের শক্তি ভাসে, মহিমের শক্তি ভাসে, কি কি আরো অনেক কবিতা। তো যাই হোক, তো কিছু কবিতা শোনাই লাগে। সে এমন মন্তব্য করলো যেটা আমি এখন শুনাইতে রাজি না, কেন আপনি আমি বললে আপনারা যদি কেউ এটা মনে করে, যদি কেউ এই নিজের প্রশংসায় এমন আরেকজনের হাওয়ালাতে চেপারেছে, খুব শোনাই গেল। ওই লোকটা মানে খুব আপ্লুত এবং ভীষণ পুলকিত হয়েছে এবং আবেগ উচ্ছ্বাস প্রকাশ করছে। যাই হোক, পরে রাস্তা রাস্তা যাইতে থাকলাম, অনেক কথাবার্তা। এক জায়গায় গিয়ে আমি বললাম কি আপনি মনে হয় সিগারেট খান। তো যাই হোক, একটা দোকান ছিল, তো আমি দোকান থেকে সিগারেট কেনার জন্য নামলাম। তো পরে ওই লোকটাও নামছে সাথে, কেন আমি তো বলিনি। বললাম ভাই এক প্যাকেট সিগারেট দেন, একটা ম্যাচ দেন। সে বলে আপনি কি করবেন, আপনি সিগারেট খান? না। কেন? বললাম আমার মনে হয়, মানে একটু ভাববে বোঝা গেছে সেটা। বললাম আমার এত লম্বা রাস্তা, কত কিলোমিটার জানি, হয়তো আট কিলোমিটার হবে হয়তো বা, আপনি কষ্ট করতে থাকবেন। আমি ভাবলাম যে আপনি একটু খেয়ে নিলেন। না মাপছে মাপছে, এটা হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কথাবার্তা বলতে বলতে যাই। বললাম আপনার একটু যাবেন কোথায় আমাকে বলেন তো, কেন আপনি চিনবেন? বলেন ওই যে চর ভুলতার নমকান্দি। ও ফু, সেই এলাকা তো আমার সুপরিচিত। কেন? না আমার মামা বাড়ির পাশে। পরে আমি বললাম যে আপনি কি বালা, সত্য, জীব এদেরকে চিনেন? আপনি এদেরকে কেমনে চিনেন? আমি বললাম আমার ছোটবেলার খেলার সাথী ওরা। সে একদম মানে হাসতেছে, আজ আপনার কথা শুনলাম আমি, ওরাই তো আমার আত্মীয় স্বজন, সেখানেই যাব। ও আপনি ওদেরকে আমার নাম বলবেন এবং ওরা কি বলে শুনবেন, ওরা আমাকে ভীষণ ভালোবাসে। এই গপসপ করতে করতে গিয়া শেষ লালমোহনে গিয়া নামলাম। তা আমি নাইমে দাঁড়ায় আছি, সেও দাঁড়ায় আছে, না ওই বেচারা যাইতে পারতেছে না, আমি দুইজন একদম মুখোমুখি দাঁড়ানো, সে মাথা নিচু করে দাঁড়ায় আছে। পরে কিছুক্ষণ পর বলে আপনাকে আজকে যেভাবে দেখলাম, মুসলমানরা যদি এমনই হয় তাহলে কবেই না আমরা আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতাম। আমি আর কোনো উত্তর দিলাম না, কারণ আমি তো আমাদেরকে চিনি, আমাদেরকে জানি, সাহেবুল বাইতে আদরা বিমা পিহি, আমাদের ঘরের সুবিধা সংকট অসুবিধা আমরা নিজেরা বুঝি না। সেই লোকটা যে কথাগুলো বলতে চেয়েছে এই সহজ ভাষায়, সেটাকে আমার বোঝা উচিত ছিল না। আমি কোনো উত্তর দিইনি, আমার কোনো উত্তর মাথায় তখন তাৎক্ষণিক আসতেও ছিল না, চুপচাপ ছিলাম আমি। আমার প্রিয় বন্ধুরা, সত্য কথা তো এই যে ইসলাম যে অমলিন জীবন আদর্শ আমাদেরকে উপহার দিয়ে গেছে, যে অমিন্দ সুন্দর জীবন, সেটা যদি আমরা সত্যিকারভাবে আমাদের জীবনে প্রতিফলিত করতাম, তো সে আমাদের মহাদেশের অমুসলিম ধর্ম চর্চাকারী যারা, তাদের বিশাল অংশ হয়তো ইসলামেই সানন্দে দীক্ষিত হওয়ার সুযোগ লাভ করত। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং ইসলামী জীবন পূর্ণাঙ্গভাবে চর্চা করা নিজেদের জীবনে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বাস ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। চালু করুন। আচ্ছা আচ্ছা মশাই, মাওলানা চাইতেছেন যে মাওলানা গিয়াস স্যার যে এখানে এই জায়গায় না, এখানে যে ঘর করতেছেন, তো ওনারা এখানে ইনশাআল্লাহ চিন্তা করছেন, আগ্রহ করতেছেন, যে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ এখানে হেফজখানা চালু হবে, আল্লাহ তাআলা কবুল করেন, মদত করেন, এবং দূর দূর থেকে মুসলমান ভাইদেরকে আল্লাহ তৌফিক দেন নিজের সন্তানদেরকে হেফজখানাতে পড়তে দেওয়ার জন্য, আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন। بس واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم আপনাদের এখানে গত বছর আমি প্রথম আসছিলাম, এইবার দ্বিতীয়বার আসা হলো, কিন্তু আমি অন্তর থেকে বলছি যে আপনাদের মহব্বত, আচরণ, সদাচার, আন্তরিকতা দেখে আমি ভীষণভাবে, মানে যার পরনে আমি অভিভূত, এতটা আন্তরিকতা, মহব্বতের সাথে, পিপাসার সাথে আল্লাহর দিনের কথা আপনারা শুনেন, যেটা আমাকে ভীষণভাবে অভিভূত করছে। আল্লাহ তাআলা আপনাদেরকে দুজাহানে উত্তম পুরস্কারে ভূষিত করে, উচ্চ সম্মানে ভূষিত করে। হ্যাঁ, মুফতি রফিকুল ইসলাম সাহেব কি বলবেন, আবার সংক্ষিপ্ত কিছু বলেন, দোয়া হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বসে
অনেক দিনে মূল্যবান কথা শুনলাম। কি ভাই, এই কথাগুলো আমাদের জীবন গঠনের জন্য অনেক দামি এবং উপকারী কিনা, কি ভাই সবাই বলে উপকারী কিনা, জরুরি কিনা, এবং এটা জীবন গঠনের জন্য অনেক বড় উপকরণ কিনা, আমরা কি ইনশাআল্লাহ এই অনুযায়ী চলে জীবনযাপন করে আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।
ترجمان اکابر آر عبداللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھیکے نیومیتو نیج نیج موبائلیر ہواٹس ایپے پاور جننو جوگاجوگ کرن ای نمبرے 01715808769 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd মিক্সলার এর স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হজরতওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করুন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে।